মানুষ চলে কলের বলে, পঞ্চভূত বড়ই মজবুত, ঘেরেছে সহস্র দলে। ওরে ভাই, ওরে ভাই, এই দেহ মেশিন ইহা ভাই বড়ই প্রবীণ। ইংরেজ চীন ফ্রেঞ্চ মার্কিন সবাই হার মানিলে, মরি কি শিল্প বিদ্যা করেছে মহাবিদ্যা, যোগারাধ্য পায় না বুদ্ধ অসাধ্য হয় ভাবতে গেলে।
একবার গান করে আর ঘুরে ঘুরে পাক খায়, দর্শকরা সবাই তাতেই হাসিতে গড়িয়ে পড়ে।
গপ মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ মিলে ঠিকের আজকের গপ্প কৌশিক মজুমদারের লেখা গোধূলি সন্ধি, আজ প্রথম পর্ব। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক।
আচমকা গলার স্বর বদলে গেল গণপতির।
এবার আপনাদের যে খেলা দেখাবো তা মঞ্চে খুবই কম দেখায়। জাদু জগতে এই খেলাকে সবাই অভিশপ্ত ভোজবাজি বলে। এই খেলা আজ অবধি কতজনার যে প্রাণ নিয়েছে তার ইয়ত্তা নেই, তবু শ্রী শ্রী পরামাতার নাম স্মরণ করে এই খেলা আপনাদের দেখাবো আমি। দয়া করে গোটা একটু চলার সময় আমার অনুমতি ছাড়া কেউ টু শব্দটি করবেন না, তাহলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে।
মঞ্চের নিচের ফুটলাইট তখন প্রায় নিভু নিভু, আলো বলতে দুদিকে ঝোলানো খানাস্তে খ্যাজাক লণ্ঠন, তাদেরও ফিলামেন্ট ফুরিয়ে এলো বলে। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে তামাটুলি যাতায়াতের জন্য সরাসরি কোনো ট্রেন লাইন নেই। হাওড়া থেকে রানীগঞ্জ অবধি রেলপথে এসে ইনল্যান্ড কোম্পানির স্পেশাল ডাকগাড়ি চেপে নদী পেরিয়ে হাজারিবাগের বন, সেখান থেকে পালকি চেপে গহীন অরণ্যে ঢাকা ছোটনাগপুরের এই ছোট্ট শহর। মাঝে মাইল মাইল জঙ্গল পেরিয়ে ওপারে নাকি আরও একখানা রেলগাড়ির স্টেশন আছে, জিরোনিয়া। রামচরিত মানুষে এরই নাম জীর্ণারণ্য। তামাটুলিতে বড় বাড়ি বলতে গোপীনাথ চৌধুরীর জমিদার বাড়িখানা। বিরাট মাঠের মাঝে চুন সুরকি দিয়ে গাঁথা দোতলা বাড়িটা মাথা উঁচিয়ে রয়েছে, পাশেই বিরাট চণ্ডীমণ্ডপ আর আটচালা ঘর। তামাটুলির একমাত্র দুর্গাপুজোটা এই বাড়িতেই হয়। সারাদিনে প্রায় 200 লোকের পাত পড়ে পাঁচ দিন ধরে। কোমরে ঘুনসি বাঁধা কঙ্কাল শাল ল্যাংটো ছেলে রুগ্ন বুড়ো থেকে পাশের গির্জার পাদ্রি সাহেব, পাঠশালার ছাত্ররা আর হাসপাতালের সাহেব মেম সাহেবদের সবার ঠাঁই দাঁড়া ও কদিন এই বাড়িতে। গোপীনাথ চৌধুরীর এই পুজো এবার 25 বছরে পা দিল। শুরুতে ঠিক ছিল পুজোর মাঝেই সার্কাসের খেলা হবে, কিন্তু গ্রেট বেঙ্গল কিংবা ইম্পেরিয়াল সার্কাসের কেউই দুনো পয়সাতেও এত দূরে আসতে রাজি নয়। শেষে নায়েব নিবারণ দত্তই উপায় বাতলালেন। বোসের সার্কাসের সবচেয়ে নামজাদা জাদুকর গণপতি চক্রবর্তী নাকি ছোটখাটো শোতে নিজেই তাঁবু খাটিয়ে ম্যাজিক দেখাচ্ছেন, সঙ্গে সার্কাসের জনাকয়েক সঙ্গী আর এক মহিলা শিল্পী হিঙ্গনবালা। যেখানেই যাচ্ছেন সেখানেই তার জয় জয়কার, তাঁবু লোকে লোকারণ্য। গোপীনাথ এক প্রকার নিরুপায় হয়েই এই ম্যাজিক শো এর জন্য কলকাতায় তার ভাইপো প্রবীরেন্দ্র স্মরণাপন্ন হলেন। প্রবীরেন্দ্র ফিরতি চিঠিতে জানায় সে কলকাতার উইজার্ড ক্লাবের নতুন প্রেসিডেন্ট নারায়ণ মান্নার সঙ্গে কথা বলেছে। নারায়ণবাবু জানিয়েছেন ব্যবস্থা হয়ে যাবে, তবে গণপতির দলের যাতায়াতের রাহা খরচ আর থাকা খাওয়া বাদেও নগদ 150 টাকা গণপতিকে বুঝিয়ে দিতে হবে। গোপীনাথ তাতেই রাজি। সপ্তমীর দিন সন্ধ্যের আগেই গোটাছায় গরুর গাড়িতে লটবহর চাপিয়ে গণপতি দলবল নিয়ে হাজির। হঠাৎ গণপতিকে দেখলে জাদুকর মনে হওয়া অসম্ভব। গায়ে ময়লা শতছিন্ন একটা ফতুয়া, হেঁটো ধুতি, মাথার চুল একেবারে ছোট ছোট কদম ছাট করে ছটা, পিছনে আবার ছোট একটি টিকি, কিন্তু জল জলে চোখ দুটো দেখলেই বোঝা যায় এ বড় সাধারণ মানুষ নয়। দেখতে না দেখতে গোটা তামাটুলি জুড়ে গণপতির আগমন সংবাদ ছড়িয়ে গেল। বরং এই জাদু খেলার উত্তেজনায় পুজোর আসল আনন্দে খানিক ভাটা পড়ল।
পুজো তো আসে, গণপতির খেলা দেখার কপাল হয় নাকি প্রতি বছর?
নবমীর বলিতে ছাগলের রক্ত মেখে যে উদ্দাম নাচানাচিটা হয় সেটিও তেমন সরে শোল না। গণপতি পশু হত্যার বিরোধী, সে পুজো থেকে দূরে নিজের তাঁবুতেই প্রায় সারাদিন কাটালো। হিঙ্গনবালা সার্কাসের মেয়ে হলেও খুব একটা আসে না লোক সমাজে, তাকে দেখতে কিছু ছেলে ছোকরা উঁকি ঝুঁকি মারলেও বিশেষ সফল হল না। দেবীর ভাষণ শেষ হতে তাঁবুর চারদিকে গ্যাসবাতি জ্বলে উঠল। দুমদুম শব্দে একটা ধামসা বাজাচ্ছে কেউ, গোটা তামাটুলি এবার আর বিসর্জনের শোকের সময়টুকুও পায়নি। সবাই সাগ্রহে অপেক্ষা করছে আগামীকাল কখন জাদুর খেলা শুরু হবে। পরদিন সকাল থেকে ঘোড়ার গাড়ি গরুর গাড়ি চেপে পায়ে হেঁটে দলে দলে মানুষ আসতে লাগলো শহরে। জমিদার বাড়ির সামনের মাঠে বিরাট মেরাপ বেঁধে লুচি আলু কুমড়োর ছক্কা আর মিঠাই খেয়ে ধন্য ধন্য করলে সবাই।
কেমন হলো সব
রান্না?
সূর্য ডুবতেই সকলে এসে জমা হলো গণপতির তাঁবুতে। দুই পাশে মাটিতে বসার ব্যবস্থা, ছেলে মেয়ে আলাদা আলাদা। মাঝে কয়েক সার চেয়ার পাতা সাহেব শুভ আর জমিদারের খাস মেহমানদের জন্য। একেবারে মাঝের চেয়ারটি লাল মখমলে মোড়া, কাঠের হাতলে সিংহের মুখ খোদাই। সবাই জানে এ চেয়ার কার। কিছুদিন আগেই সরকার বাহাদুর লবটুলিয়া, নাড়াবিহার, জিরোনিয়া, তামাটুলি আর ধাঙ্গরহাট রেঞ্জ নিয়ে তামাটুলিতে নতুন জেলা সদর অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছেন। সবে দিন দুয়েক হল নতুন সুপারিনটেন্ডেন্ট রিচার্ড টেলার সাহেব দায়িত্ব নিয়েছেন, পুজোতে আসেননি। জাহাজ যাত্রা করে শরীর নাকি বিশেষ সুবিধের নেই, আজ আসবেন কথা দিয়েছেন। দেখতে দেখতে সাড়ে ছটা পেরিয়ে গেল, তখনও সুপারিনটেন্ডেন্টের আসার কোনো লক্ষণ নেই। তবে কি শরীর খুব বেশি খারাপ করল? গোপীনাথ বারবার তার ট্যাঙ্ক ঘড়িটা বার করে দেখছিলেন, লোকজন অশান্ত হয়ে উঠেছে। এদিক ওদিক তাকিয়ে গোপীনাথ তার দুই লেঠেল গোবিন্দ কিংবা ধনুয়া কাউকেই দেখতে পেলেন না। তারাও বুঝি খেলা দেখার আনন্দেই ভিড়ের কোথাও মিশে গেছে। অগত্যা মাথা নেড়ে নায়েব মশাইকে শুরু করতে বললেন তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই ঝমঝমিয়ে বেজে উঠল ব্যাঞ্জো, ফ্লুট, হারমোনিয়াম আর খোল। দুই ধাপ সিঁড়ি বেয়ে বিরাট এক রঙিন বল হাতে মঞ্চে উঠল হিঙ্গনবালা। তামাটুলিতে আগে কেউ কোনোদিন টাইটস পরা মহিলা দেখেন? তাকে দেখেই উপস্থিত পুরুষ মহিলাদের মধ্যে একটা অলীক ফিসফিসে হাওয়া বয়ে গেল। কিন্তু হিঙ্গন কোনো দিকে না তাকিয়ে এক লাফে বলের উপর উঠে দাঁড়ালো। মহিলারা অনেকে চোখে আঁচল চাপা দিল। হিঙ্গন মুখে স্মিত হাসি নিয়ে স্টেজের এদিক থেকে ওদিকে নিশ্চিন্তে বলের উপরে হেঁটে চলে, তারপর আচমকা ভল্ট খেয়ে লাফ মারে শূন্য আর নিখুঁত হিসেবে এসে ল্যান্ড করে ঠিক বলের উপরে। সবাই তালি দিয়ে উঠল। এরপর ঠিক উল্টো খেলা, হিঙ্গন মাথায় বল নিয়ে নানা কসরত দেখাতে থাকে আর সেই বলও যেন তার দেহের সঙ্গে আঠা দিয়ে আটকানো, কিছুতেই মাটিতে পড়ে না। গোপীনাথ জানেন এই সবই নেহাত দর্শকদের গা গরম করানোর কৌশল, আসল খেলা এর পরেই শুরু হবে। কিন্তু সুপারিনটেন্ডেন্ট সাহেব এলেন না কেন? বাড়াবাড়ি কিছু হল কি, নাকি অজান্তেই গোপীনাথ সাহেবকে চটিয়ে দিয়েছেন? দর্শকদের সমবেত ক্ল্যাপের মধ্যে হিঙ্গনের খেলা শেষ। সবাইকে মাথা ঝুঁকিয়ে বাও করে মঞ্চ থেকে নামতেই আবার জোরে বেজে উঠল ব্যাঞ্জো, ফ্লুট, হারমোনিয়াম আর খোল। কিন্তু এ কি জাদুকর গণপতি নিয়ে কেমন বেশ? পরনের ফতুয়া ছেঁড়া, তালি মারা, ধুতির একদিক গুটিয়ে হাঁটুর কাছে ওঠানো, অন্যদিক মাটিতে লুটোচ্ছে, গলায় হারমোনিয়াম, চোখে রঙিন চশমা যার একটা পরকলা নেই, সামান্য খোঁড়াতে খোঁড়াতে মাথা নেড়ে নেড়ে মজাদার মুখভঙ্গি আর অঙ্গভঙ্গি করে গণপতি গাইতে লাগল।
মানুষ চলে কলের বলে, পঞ্চভূত বড়ই মজবুত, ঘেরেছে সহস্র দলে। ওরে ভাই, ওরে ভাই, এই দেহ মেশিন, ইহা ভাই বড়ই প্রবীণ। ইংরেজ, চীন, ফ্রেঞ্চ, মার্কিন সবাই হার মানিলে, মরি কি শিল্প বিদ্যা, করেছে মহাবিদ্যা, যোগারাধ্য পায় না বুদ্ধ, অসাধ্য হয় ভাবতে গেলে।
একবার গান করে আর ঘুরে ঘুরে পাক খায়, দর্শকরা সবাই তাতে হাসিতে গড়িয়ে পড়ে। এরই মধ্যে প্রত্যেক পাকে তার চেহারায় অল্প অল্প বদল চোখে পড়ে। ফতুয়ার বদলে জামা আসে, ধুতির বদলে প্যান্ট। শেষে জোরে জোরে লাট্টুর মতো পাক খেয়ে যখন স্টেজের মাঝে এসে দাঁড়াল, তখন তার চশমায় পরকলাও জুড়ে গেছে, পরনে কালো কোট আর তা থেকে ঝুলছে অসংখ্য মেডেল। হারমোনিয়াম রেখে সেই মেডেল ঝমঝমিয়ে গণপতি শুরু করল নাচ। নাচতে নাচতেই গণপতির কোটের পকেট থেকে দুটো গিট বাঁধা রুমাল বার করল, একটার নাম পিকলু, অন্যটার নাম মণি। মঞ্চে ছেড়ে দিতেই সে দুটো রুমালও গণপতির সঙ্গে হেলে দুলে তিড়িং বিড়িং করে নাচতে লাগল। তামাটুলিতে কেউ এমন জাদু খেলার কথা স্বপ্নেও ভাবেনি। নাচ শেষ হতেই গণপতি একেবারে হুলুস্থুল কাণ্ড শুরু করে দিল।
এই বাদো, বাদো আমাকে, ভালো করে বাদো।
গণপতিকে থলেতে বেঁধে বাক্সে পোড়া হল। সেই বাক্সে তালা বন্ধ করে পিছনে ফিরতে না ফিরতেই বন্ধন কাটিয়ে গণপতি হাজির। তার পরের খেলাটি আরও এক কাঠি সরেশ। সিংহের খোলস পরে হিঙ্গনবালা সিংহ সাজল, আর শিকারীর পোশাক পরে গণপতি শিকারী। এবারে গাছের গুঁড়ির চারদিকে ঘুরে ঘুরে সেই সিংহকে তাড়া করতে লাগলো শিকারী। খানিক বাদে ধরতে না পেরে হতাশ হয়ে যখন পোশাক ছেড়ে ফেলল, সবাই অবাক হয়ে দেখতে পেল সিংহের পোশাকে চলে গেছে গণপতি আর শিকারী হিঙ্গনবালা। এই খেলা দেখে স্বয়ং গোপীনাথ পর্যন্ত হাঁ। মনে মনে ঠিক করলেন নগদ টাকাটা বাড়িয়ে 200 করবেন, আর সঙ্গে থাকবে একটা মেডেল। এর পরে গণপতি সেই অভিশপ্ত ম্যাজিকের কথা তুলল।
আমার গুরু বলে গেছেন, সঠিক আধার না থাকলে এ খেলা না দেখাতে, তাই হেঁচি পেঁচি জায়গায় এ বিদ্যা আমি দেখাই না। জমিদার বাবুকে আমাদের দলের সবারই ভারী পছন্দ হয়েছে, তার যত্ন আত্মীর তুলনা হয় না। আজকাল আমি রামুকে আর মঞ্চে ডাকি না, কিন্তু রামু আজ নিজেই মঞ্চে আসতে চাইছে। এখন যদি জমিদার মশাইয়ের অনুমতিটা পাই।
গোপীনাথ একগাল হেসে বলে উঠলেন,
কে রামু? আচ্ছা ডাকো তাকে, ডাকো ডাকো।
আগে সে আমার পোষা ভূত, আমার সঙ্গে খেলা দেখায় কি?
এক লহময় গোটা তাবুকে কে যেন স্তম্ভন মন্ত্রে স্তব্ধ করে দিল। দর্শকদের বেশিরভাগই পশ্চিমা বাঙালি। সাহেবরা কিংবা যারা বাংলা বোঝে না, তারাও ফিসফিসিয়ে পাশের জনের থেকে জেনে চুপ করে বসে রইল। গণপতির নির্দেশে তার এক সহকারী এসে ফুটলাইটগুলো বন্ধ করে দিল একে একে। হ্যাজাক লণ্ঠনের এক পাশ ঢেকে দেওয়া হল কালো কাপড় দিয়ে। গোটা তাবু জুড়ে আলো আবছায়ার অদ্ভুত এক পরিবেশ। অজানা ভয়ে গোপীনাথ একটু কেঁপে উঠলেন যেন। গণপতি আবার সবাইকে সাবধান করল,
খবরদার আমি না জিজ্ঞাসা করলে কেউ কোনো কথা বলবেন না, কিন্তু রাবু রাবু
সবাই দম বন্ধ করে অনাগত উত্তরের অপেক্ষায়, কেউ কোনো কথা বলছে না।
রামু এসেছ?
যেন বহুদূর থেকে আওয়াজ এলো,
এই তাড়াতাড়ি এসো, জমিদার মশাই যে অস্থির হয়ে পড়ছে। এই এক্ষুনি এসো বলছি।
সবাইকে চমকে দিয়ে তাঁবুর ঠিক ওপর থেকে কে যেন হুঙ্কার দিল, তারপরই ধুপ করে একটা শব্দ, কে যেন ওপর থেকে মঞ্চে লাফিয়ে পড়ল। চারিদিকে এক অদ্ভুত পরিবেশ, গা ছমছম ভাব, একটা চিমশে গন্ধে ভরে উঠেছে চারদিক।
এসে তো গেলে, কিন্তু তুমি পৌঁছবে কোথায়?
গোপীনাথের ঠিক পাশ থেকে উত্তর এলো,
কেন জমিদার মহানুফা নিজের পাশের বকমালে মোড়া কেদারাখানি আবার বসার জন্য তো রেখেছেন, ওখানেই বসেছি।
গোপীনাথ চৌধুরী কাত হয়ে পাশের চেয়ারের সংস্রব থেকে যত দূর পারা যায় সরে বসলেন। তাঁর সত্যিই মনে হতে লাগল শীতল এক বাতাস যেন দেহ ধারণ করে এসে বসেছে সেখানে।
রামু আজ কোনো খেলা দেখাবে না?
দেখাবো তো।
এই কিসের খেলা?
গুলি ধরার খেলা।
না না না, ও অনেক ঝুঁকির খেলা, অন্য যে কোনো খেলা দেখিয়ে চলে যাও এখান থেকে।
আমি গুলি খেলাই দেখাবো, নইলে যাব না।
জমিদার বাবু এক দৃষ্টিতে গণপতির ঠোঁটের দিকে তাকিয়েছিলেন, রামু কথা বলার সময় তার ঠোঁট কিন্তু নড়ছে না।
আর যদি বলি সে খেলা দেখানো যাবে না,
তাহলে সব শেষ করে দেব।
বলতে না বলতে সবার চোখের সামনে মঞ্চের উপরের একটা টুল প্রায় দুহাত শূন্যে উঠে গেল। তারপর সেখানে খানিক নড়াচড়া করে সোজা মঞ্চে আছড়ে পড়ল টুকরো টুকরো হয়ে। জমিদার মশাই শুকনো গলায় বললেন,
ও যা করতে চায় করতে দিন না জাদুকর মশাই, তারপর ওকে যেতে বলুন।
আরে জমিদার বাবু আপনি বুঝছেন না, রামু এর আগে
যা বলছি তাই করো, নইলে লেঠেল ডেকে তোমার ভূত ছাড়িয়ে দেব।
গণপতি আর বাক্য ব্যয় না করে খেলা শুরু করল।
যে আজ্ঞে, তবে এ খেলা রামু একা দেখাতে পারে না, ও অশরীরী কিনা, তাই প্রথমেই ওর একটা জীবন্ত শরীর লাগবে, যার উপরে ভর করে ওই খেলা দেখাবে। তাই মঞ্চে ডেকে দিচ্ছি আমার সহকারী ভূপেন ওরফে নন্দুকে।
দুহাত তুলে হেঁটো ধুতি আর ফতুয়া পরা যে ছেলেটি ঢুকল, তাকে কিছু আগেই দর্শকরা ফুটলাইট নেভাতে দেখেছে। বয়সে যুবক, কিন্তু মুখে এখনো কৈশোরের লালিত্য আছে। গণপতি তাকে মঞ্চের ঠিক মাঝখানে ডেকে বলল,
নন্দু জানো তো এতে তোমার ঘোর বিপদও ঘটতে পারে, এমনকি মৃত্যুও।
নন্দু জানালো সে রাজি। এবার গণপতির নির্দেশে হিঙ্গন মঞ্চে নিয়ে এলো চুরুটের বাক্সের মতো একখানা কাঠের বাক্স, সেখান থেকে বেরোলো হাতির দাঁতের বাটলা, লম্বা মুখ, এক পিস্তল। গণপতি নিজে মঞ্চ থেকে নেমে এসে সামনের সারির সবাইকে সেই বন্দুক পরীক্ষা করে দেখতে বলল। জমিদার মশাই থেকে সাহেব শুভরা সবাই নানাভাবে পরীক্ষা করে জানালেন বন্দুক নিখুঁত।
এবার রামু ভর করবে নন্তুর দেহে, আর তারপর রামু অসাধ্য সাধন করতে পারবে, উড়ন্ত বুলেট কামড়ে ধরে দেখাবে দুই দাঁতের ফাঁকে। জি হ্যাঁ, উড়ন্ত বুলেট দুই দাঁতের ফাঁকে, আর না পারলে
নন্তুর মৃত্যু হবে।
সবাই তৈরি তো?
গণপতির গলায় অদ্ভুত মন্ত্র, সে সাপের মতো দুই হাত নাড়াচ্ছে নন্তুর চোখের সামনে আর ক্রমাগত বিড়বিড় করে কি যেন বলে চলেছে। নন্তুর চোখ ঢুলে পড়েছে, টলছে, যেন এক্ষুনি ধরাম করে পড়ে যাবে। তারপরে হঠাৎ স্প্রিং লাগা পুতুলের মতো একেবারে সিধে হয়ে দাঁড়িয়ে পড়ল নন্তু। চোখ বড় বড় করে খোলা, পলক পড়ছে না। অদ্ভুত চিরা চিরা গলায় নন্তু উত্তর দিল,
আমি বাবু।
বন্দুকের খেলা দেখাতে পারবে? উড়ন্ত বুলেট ধরতে পারবে?
পারবো।
তাহলে বলো, কার হাতে গুলি খাবে তুমি? নাম বলো তার।
খানিক চুপ থেকে ধীরে ধীরে কেটে কেটে উচ্চারণ করল নন্তু। আবার সবার চমকে ওঠার পালা। প্রৌঢ় স্মিথ সাহেব এখানকার নামজাদা শিকারী, রামু তাকে চিনল কিভাবে? সাহেব অবশ্য এসব ব্যাপারে বেশ স্পোর্টিং। সামনের সারিতেই বসেছিলেন তিনি। জমিদারবাবুর হাত থেকে পিস্তলটা নিয়ে সোজা উঠে গেলেন মঞ্চে।
হোয়াট শুড আই ডু বাবু?
ভাঙা ইংরাজি আর বাংলা মিশিয়ে গণপতি সাহেবকেই বুলেট ধরার খেলা বুঝিয়ে দিল। নন্তুকে লক্ষ্য করে সাহেব গুলি ছুঁড়বেন, ভালো হয় যদি মুখ তাক করে ছুঁড়েন। ভয় নেই, রামু আছে, সেই বুলেট কামড়ে ধরে ফেলবে।
আর ইউ শিওর? ইজ ইট সেফ?
আরে 100% স্যার, প্লিজ শুট স্যার।
নন্তু একইভাবে স্থির দাঁড়িয়ে। সাহেব একটু ইতস্তত করে বন্দুক তাক করলেন তার দিকে। ড্রামের শব্দ এবার চরমে উঠেছে, সাহেবের হাত ট্রিগারে। আচমকা ড্রামের আওয়াজ থেমে গেল। ঠিক এই সময় গণপতি দেখল নন্তুর চোয়ালটা নড়ে উঠল যেন, আর তারপরেই তার চোখে যে আতঙ্ক দেখতে পেল এমনটা সে আগে কোনোদিন দেখেনি। নন্তু চিৎকার করে কিছু বলতে যাবে বলে মুখ খুলতেই কান ফাটানো আওয়াজে গর্জন করে উঠল পিস্তল। কেঁপে উঠে এক মুহূর্ত থমকে দাঁড়াল নন্তু, বিনা মেঘে বজ্রাহতের মতো। তারপর মঞ্চে লুটিয়ে পড়ল। গণপতি দেখতে পেল নন্তুর কপাল ভেদ করে বেরিয়ে গেছে গুলি, একটা রক্তের ধারা চুঁইয়ে এসে ভিজিয়ে দিচ্ছে গালের চারপাশ। শুরুতে কেউ কিচ্ছু বুঝতে পারেনি। প্রথম চিৎকারটা ভেসে এলো মেয়েদের বসার জায়গা থেকে। তারপর গণপতির আর কিচ্ছু মনে নেই। শহর কলকাতায় দুর্গাপুজো সবে শেষ হয়েছে, কিন্তু আমোদ আহ্লাদ এখনো কিছুমাত্র কমেনি। ১৯ শতকের শেষ পুজো বলে কথা, চিৎপুর রোডের বিজলিবাতির অপূর্ব শোভা এখনো খোলা হয়ে ওঠেনি। গ্রাম থেকে আসা বহু মানুষ কাতারে কাতারে সেই আলোর চেখনাই দেখতে রাস্তার এপার থেকে ওপার উদ্দেশ্যহীন হেঁটে বেড়াচ্ছেন। তারিণী যতটা সম্ভব দ্রুত পায়ে ভিড় ঠেলে বাড়ি ফিরছিল। আজ ঘর থেকে বেরুবার ইচ্ছে ছিল না বিশেষ, কিন্তু আশুবাবুর লাইব্রেরির বইগুলোর এক অদম্য নেশা আছে, একবার ধরলে কাটানো মুশকিল। মাসচারেক হল হাইকোর্টের নামজাদা উকিল আশু মুখুজ্জের সঙ্গে তার আলাপের সুযোগ হয়েছে। ভদ্রলোক বয়সে তার নিচে সামান্যই বড় হবেন, কিন্তু দেখলেই কেমন একটা সম্ভ্রম জাগে। আশুবাবুর বইয়ের সংগ্রহ বিশাল, বাংলায় এমনটি খুব কম মানুষেরই আছে। বাড়িতে বিরাট বিরাট সব ঘর। এই আশুবাবু একবার আবিষ্কার করলেন যে অজান্তেই লাইব্রেরি থেকে বই চুরি হচ্ছে, কিন্তু লাইব্রেরির দরজা তো তালা মারা থাকে, আর সে চাবিও থাকে তাঁর কাছেই। অগত্যা লালবাজারের দারোগা প্রিয়নাথের শরণাপন্ন হলেন আশুতোষ মুখুজ্জে। প্রিয়নাথ পরামর্শ দিলেন এসব কাজে পুলিশের চেয়ে বেশি কাজে দেয় প্রাইভেট ডিটেকটিভ। তার সন্ধানে একজন ভালো ছেলে আছে, নাম তারিণীচরণ রায়। আশুবাবু চাইলে তিনি ছেলেটিকে নিয়ে আসতে পারেন। তারিণীর এখনো মনে আছে দিনটা, 77 রসা রোডের প্রাসাদ প্রমাণ বাড়ির দাওয়ায় একটা ছোট জলচৌকিতে খালি গায়ে হাঁটু অবধি ধুতি তুলে বসেছিলেন বিরাট চেহারার মানুষটি। মাথায় বাটি ছাঁট চুল, কিন্তু চুলের অভাব মিটিয়ে দিচ্ছে বিরাট মোটা ঝোলা গোঁপ। প্রথমে তারিণীকে দেখে খুব একটা ভরসা পাননি আশুতোষ, কিন্তু মাত্র দিন চারেকের মাথায় আশুবাবুর বই বাঁধিয়ে ইসমাইলকে যখন তারিণী হাতে নাতে ধরল, তখন তিনি মুগ্ধ না হয়ে পারলেন না। এই সামান্য কাজে তারিণী কোনো পারিশ্রমিক নেয়নি, বলেছিল,
আগে আমি গরিব মানুষ, ইচ্ছে থাকলেও ভালো ভালো বই পড়ার উপায় নেই। যদি এই লাইব্রেরির কিছু বই আমাকে পড়তে দেন, চিন্তা নেই, আমি এখানে বসেই পড়ব।
আশুবাবু মহানুভব, সঙ্গে সঙ্গে চাকর কেদারকে দিয়ে লাইব্রেরি রুমে তারিণীর জন্য একটা চেয়ার টেবিলের ব্যবস্থা করে দিয়েছেন। এখন সময় পেলেই তারিণী এখানে এসে পড়াশুনো করে যায়। কত বিচিত্র সব বই! আশুবাবুর কাছেই প্রথম তারিণী শেখে রেয়ার, প্রেশাস, লিমিটেড, ফার্স্ট এডিশন আর ড্যাডি অব দ্য লটের নাম। জানতে পারে নাম্বার্ড এডিশনের দাম। তার সবচেয়ে প্রিয় বই 1889 এ ছাপা 25 ভলিউমের এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার স্কলার্স এডিশন। বেশিরভাগ সময় এতেই ডুবে থাকে তারিণী। কিন্তু সময়ই বা তেমন কোথায়, ছেলে হবার পর বছরখানেক হল তারা এখন বাগবাজারে এক ভাড়া বাড়িতে এসে উঠেছে। মাসে 2 টাকা চারানা ভাড়া, তার উপরে ছেলের দুধের যোগান, স্ত্রী মাখনলতার টুকিটাকি প্রয়োজন মেটাতে কাজের পরিমাণ বাড়াতে হয়েছে। ডিটেকটিভ গিরির সঙ্গে সঙ্গে এক মাড়োয়ারি কাপড়ের দোকানে খাতা লেখার কাজ নিয়েছে সে, দিনে 2 ঘন্টা করে, তাতেই সামান্য সুসার হয় আর কি। পুজোতে আদালত বন্ধ, তাই বেশ কিছুদিন আশুবাবুর লাইব্রেরিতে পড়াশুনো করে কাটিয়েছে তারিণী। আজ ফিরতি পথে ক্লাইভ স্ট্রিটের আপিস খুলতে হবে। আপিসে ঢোকার আগেই রাস্তার মুখে একদল ফোচকে ছোড়া, এবার পুজোর বিপদ ভারী বউ চেয়েছে সোনার চুরি নামে বটতলার একখানি রংদার বই বেজায় বোলচালে বেচছে। এমন সময় পিছন থেকে কে যেন তার হাত টেনে ধরল।
ওসব দেখার মেলা সময় পাবে, ভেতরে চলো, কথা আছে।
দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। তারিণী কিছু বলতে যাচ্ছিল, কিন্তু প্রিয়নাথের থমথমে মুখ দেখে বুঝল ব্যাপার গুরুতর। আপিসের দরজার সামনে একগাদা হ্যান্ডবিলের ছড়া ছড়ি। দরজা খুলে হ্যাজাক জ্বালাতে আরো খানিক সময় লাগল।
তোমার বাড়ি গেছিলাম, বৌমা বলল আজ আপিস খুলতে আসবে, আধা ঘন্টা এখানেই অপেক্ষা করছি। তোমার এদিকে কাজের চাপ কেমন?
আগে খুব বেশি না, শুধু ওই নাগরমলদের দোকানে খাতা লেখা।
ও আমি দেখে নিচ্ছি, তুমি তৈরি হয়ে যাও, কাল ভোরেই বেরোতে হবে।
তারিণী প্রথমটা হক চকিয়ে গেল। কিছুদিন যাবৎ সে ভালো কাজের অভাব অবশ্যই বোধ করছিল। জিজ্ঞেস করল, কোথায়?
ছোটনাগপুরের কাছে, তামাটুলি।
ছোটনাগপুর শুনতেই তারিণীর চোখ দুটো লাফিয়ে বেরিয়ে আসার উপক্রম।
অসম্ভব, এত কম সময়ে, তার উপরে খোকা এখন ছোট, মাখন একা এত বড় শহরে দিশে পাবে না। আমায় মাফ করবেন দারোগা বাবু।
তেমন হলে বৌমা আর খোকাকে সঙ্গে নিয়ে যাও, তোমার যাওয়াটা অত্যন্ত জরুরি। আচ্ছা, বৌমার সেই পিসিমা ছিলেন না, তাঁর কাছে ওদের রেখে যাওয়া যায় না?
ঠিকই বলেছেন, তিনি ছিলেন, গত হয়েছেন 2 মাস হল, এখন আমার সত্যিই যাওয়া হবে না দারোগা বাবু।
আজ সকালে জরুরি তার এসেছে, তামাটুলিতে এক রাতে পরপর 2 জন খুন হয়েছে, একজন স্বয়ং পুলিশ সুপারিনটেন্ডেন্ট রিচার্ড টেইলর, আর অন্যজন ভূপেন দাস নামে এক ছোকরা। ঘটনাটা যে ছোটখাটো নয় সেটা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছ।
সে তো বুঝলাম, কিন্তু আমাকে কেন তলব সেটা যে বুঝতে পারছি না।
তোমার প্রিয় বন্ধু ম্যাজিশিয়ান গণপতিকে লোকাল পুলিশ এই জোড়া খুনের দায়ে গ্রেপ্তার করেছে, ওকে বাঁচাতে না পারলে ফাঁসি নিশ্চিত। এবার বলো, যাবে নাকি যাবে না?
মাঝরাতে মার্টিন কোম্পানির গদাই লস্করী ট্রেন রানীগঞ্জ অবধি পৌঁছতেই বেলা পার করে দিল। প্রিয়নাথ সঙ্গে যাচ্ছেন বলে এবার মাখন আর তার খোকার জন্যে জিনানা কামরার ব্যবস্থা করা হয়েছে। মাখনের খোকাটি বড় দুরন্ত, সবে সামনের দুখানি দাঁত উঠেছে আর তা দিয়েই সামনে যা পায় তার উপরে দাঁতের জোর পরখ করে দেখে। শুরুতে সেখানে জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখল, তারপর একটু ঘুমিয়ে উঠেই ভয়ানক ছটফট আরম্ভ করে দিল। একা মাখনের যুহকি যে তাকে সামলায়, বর বাবাজিও অন্য কামরায়, আর এদিকে খোকা একখানা টিনের সৈনিকের মাথার টুপিটা প্রাণপণে চেবানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরে খোকা ছাড় ছাড়, আরে দাঁত দোকানি ভেঙে যাবে তো, দেখো কাণ্ড, আরে খোকা এরকম করে না, ছাড় বাবা
বলে ছাড়িয়ে নিতেই সে চিল চিৎকার জুড়ে দিল। গোটা কামরার লোকজন বিরক্ত মুখে মাখনের দিকে চেয়ে, মাখন অনেক হুলিয়ে ভালিয়েও কিছুতেই খোকাকে সামলাতে আর পারছিল না। এমন সময়
দাও তো দেখি, তোমার খোকাকে আমার কাছে দাও
বলে হাসি মুখে মাখনের সামনের সিটের মেয়েটি দুহাত বাড়িয়ে দিল। মেয়েটি মাখনেরই বয়সী হবে, মুখে অদ্ভুত এক সারল্য, কিন্তু এর পোশাক আশাক গড়পড়তা আর পাঁচটা বাঙালি মেয়ের মতো না। চুল টেনে পিছনে খোঁপা করে বাঁধা, পরনে লম্বা হাতা সাদা গাউন, গলায় সোনালি ক্রুশ ঝুলছে। এতক্ষণ জানলার ধারে বসে কালো মলাটের একখানি বই মন দিয়ে পড়ছিল সে। একবার খোকার দিকে দুহাত বাড়াতেই মশাই এক গাল হেসে তার কোলে নিজেকে সঁপে দিলেন। মাখনও একটু হাঁপ ছেড়ে বাঁচল।
ও বাবা, কি দুরন্ত যে খোকাটা, তা অনেক দূরে যাচ্ছে বুঝি। তা বলো, জানি না বাপু, রাতের বেলা স্বামী এসে বললেন খুব জরুরি দরকার, বেরোতে হবে, হাতের কাছে যা আছে গুছিয়ে ফেলো। সেই ভোর রাতে বেরিয়েছি জানো, তিনি ওই গাড়িতেই আছেন বন্ধুর সঙ্গে অন্য কামরায়। তা কোথায় যাচ্ছ, নামটুকুও জানো না? কি একটা যেন বলেছিলেন গো, মনে পড়ছে না, পাহাড়ি এলাকা, তাঁবাটোলা না তাঁবাটুলি কি যেন একটা।
এবার মেয়েটির চোখ গোল গোল হয়ে মুখ হাসিতে ভরে উঠল।
তামাটুলি কি? হ্যাঁ ঠিক ঠিক, তামাটুলি। আরে আমিও তো সেখানেই থাকি, আমি অবশ্য আজ যাব না, রানীগঞ্জে মিশনের কিছু কাজ আছে, সেটা সেরে কালকে পরশু যাব। তা তুমি থাকবে তো কিছুদিন?
হ্যাঁ।
বাহ, তাহলে তো হয়েই গেল। ওখানে আমাদের মিশনের মেয়েদের একটা আশ্রম আছে, পারলে এসো, ভালো লাগবে। আমাদের সিস্টার এলা বড্ড ভালো মানুষ, ওকে জানিও আমার সঙ্গে ট্রেনে তোমার আলাপ হয়েছে, খুব আদর যত্ন করবেন।
কিন্তু তোমার নামটাই তো জানা হয়নি ভাই।
উত্তমা, থুড়ি ক্যান্টেন্স, সবাই আমাকে ওখানে খুকি নামে ডাকে। এই তোমার খোকা আর এই আমি খুকি,
বলে যেন কতই না মজা পেয়েছে এমন ভাবে হো হো করে হেসে উঠল মেয়েটি। খোকাও কিছু বুঝতে না পেরেই অকারণে মাড়ি বের করে হাসতে লাগলো।
এই খোকা, তোর মায়ের নাম কি রে?
মাখনলতা।
রানীগঞ্জ থেকে গাড়িতে চাপতে হবে। ইনল্যান্ড ট্রানজিট কোম্পানিকে তার করে আগে থেকেই ডাক গাড়ি ভাড়া করে রেখেছিলেন প্রিয়নাথ। সাপের শুকনো খোলসের মতো আঁকা বাঁকা নদী মৃত পড়ে আছে, জল নেই, তবু গাড়ি কাদায় আটকে যাওয়ায় কুলিদের দিয়ে ঠেলে গাড়ি ওপরে তুলতে হল। নদী পেরোতেই চারিদিকের প্রকৃতি সব কেমন বদলে গেল, মনে হল যেন কালো মেঘের দল মাটিতে নেমে এসেছে। আরো কিছু কাছে যেতে পাহাড়গুলো স্পষ্ট চেনা যেতে লাগল। এখানেই খানিক দূর গিয়ে বিরাট এক বনের সামনে গাড়ি দাঁড়িয়ে পড়ল। বনের মধ্যে দিয়ে গাড়ি চলার আর কোনো পথ নেই, এবার পালকি সম্বল। তামাটুলি থেকে জোড়া পালকি পাঠানো হয়েছে, একখানিতে প্রিয়নাথ একা আর অপেক্ষাকৃত বড়টিতে স্ত্রী পুত্র সহ তারিণী চেপে বসল। মৃদু শব্দে বনের মধ্যে দিয়ে পালকি এগিয়ে চলল। পাহাড়ের গায়ে উপরে নিচে সর্বত্র শুধুই জঙ্গল, সুপ্রাচীন বনভূমি। এই প্রাগৈতিহাসিক যুগের গ্রানাইট আর ব্যাসল্ট শিলায় ঘেরা প্রকৃতি মনে এক অদ্ভুত বিষাদের জন্ম দেয়। এভাবেই ঘণ্টা দুয়েক যাবার পর যখন সন্ধ্যা হয় হয় বনের মধ্যে পায়ে চলার পথ দেখা গেল। গলার কাঠের ঘণ্টার আওয়াজ শুনে তারিণী বুঝতে পারল পোষা গরুরা এবার যে যার ঘরে ফিরছে। খানিক বাদেই বন উধাও হয়ে ছোট ছোট চাষের জমির দেখা মিলল, রাস্তার দুপাশে খড় আর খাপড়ার চাল দেওয়া গোলাকার কুটির, দেওয়ালে নানা রঙের ফুল গাছপালা আঁকা, কেউ কেউ দেয়ালে কাঁচের টুকরো বসিয়েছে, তাতে যাই যাই রোদের আলো পড়ে ঝিকমিক করছে। ধুলোয় গাঁজানো মদের নেশাধরণ গন্ধ আর কুকুরের একটানা ডাক শুনে নাগরিক তারিণীর মনে হল কলকাতা শহরের বিজলিবাতি, ছ্যাকড়া গাড়ি, ট্রাম, বাস, লোকজনের ভিড় যেন দূরতর কোনো ফেলে আসা জন্মের কথা। অচেনা এক সমান্তরাল পৃথিবীর পথ পেয়ে নিরন্তর এগিয়ে চলেছে তারা। গ্রাম পার হতেই দূরে যখন সাদা গিরিজার চূড়াটা চোখে পড়ল, বোঝা গেল তামাটুলি এসে গেছে। সূর্য তখন অস্তাচলে, হুম হুম শব্দ করে সেই গির্জা পেরিয়ে বিরাট এক মাঠ পার হয়ে জমিদার বাড়ির সদর দরজায় পালকি দুটি পৌঁছাল। দুই দিকে দুই উদ্যত সিংহের মূর্তি বসানো, বিরাট সেই সিংহদুয়ার খুলে দিল দুইজন বলশালী পাইকান। অবশেষে পালকি থামল জমিদার বাড়ির সামনে। এত বড় অট্টালিকা আগে দেখেনি তারিণী, প্রিয়নাথ না, ম্যাকিন্টাস বার্নের নকশা গায়ে, সামনে বড় বড় করিন্থিয়ান থাম, খিলান দেওয়া সিঁড়ি একতলা থেকে উঠেছে দোতলায়। জমিদার মশাই সপার্শ্বদ দাঁড়িয়েছিলেন পোর্টিকোতে, আগেই খবর পেয়েছিলেন নিশ্চিত। তারিণী আর প্রিয়নাথ পালকি থেকে নামতেই হাসি মুখে জমিদার এগিয়ে এলেন তাদের দিকে, কিন্তু এই হাসি বড্ড কেঠো, যেন জোর করেই হাসছেন।
আসুন আসুন, গরিবখানায় আসতে আজ্ঞা হোক।
প্রিয়নাথ নিজেদের পরিচয় দিয়ে সরাসরি কাজের কথা এলেন।
সেসব পরে হবে, কিন্তু অবস্থা গতিকে তারিণীর পরিবার আর শিশু সন্তানকেও সঙ্গে আনতে বাধ্য হয়েছে। বেচারারা এতটা পথ যাত্রা করে হা ক্লান্ত, দয়া করে বাড়ির মেয়েদের একটু খবর দিন।
তারিণী প্রতিরোধ করতে গিয়ে প্রিয়নাথের চোখ পাকানো দেখে চুপ করে রইল। মিনিট পাঁচেকের মধ্যে জনা তিনেক দাসী দৌড়ে এসে সসন্তান মাখন আর তাদের মালপত্র ভিতর বাড়িতে নিয়ে গেল।
জমিদার মশাই, আমাকে এখনই বেরোতে হবে, লোকাল পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করব, তারিণীও সঙ্গে যাবে।
গোপীনাথ কি যেন বলবেন বলে বার দুই মুখ খুলেই ঢোক গিলে চুপ করে গেলেন।
কিছু বলবেন?
আগে পুলিশ স্টেশনে তো এখন কাউকে পাবেন না।
কেন?
সবাই বেদিয়া পাড়ায় গেছে।
সেটা আবার কোথায়?
কাছেই একটা সাঁওতাল পাড়া আছে, সেখানে।
সবাই মিলে কেন? কিছু হয়েছে ওখানে?
আগে কি আর বলি, আজ দুপুরেই একটা বেদিয়া মেয়ে ছেলে অদ্ভুতভাবে মারা গেছে।
পাইক বলল,
তামাটুলিতে প্রেতের নজর লেগেছে বাবু।
সে কি গো, এমন বলছো কেন?
মিসে বলে নাই হুজুর, সব ওই জাদুকরের কাজ, ওই গণপত্নী না কি যেন নাম, প্রেতকে বশ করতে কি সবাই পারে বলেন? তেনাদের ডেকে আনা সহজ, কিন্তু একবার চলে এলে ফেরত পাঠাতে দম ফেটে যায়। সেই তিনি এখন গোটা তাম আটুলিতে ঘুরে বেড়াচ্ছেন আর মানুষের আত্মা চুষে খাচ্ছেন
বলে পাইক ছেলেটি নিজেই কেমন শিউরে উঠল। ওরা যখন বেরিয়া পাড়ায় পৌঁছল, ততক্ষণে ঘন অন্ধকার চারিদিকে ঘিরে ধরেছে। পাইকের হাতে মশাল ছিল, পথ দেখিয়ে নানা কথা বলতে বলতে চলল।
আপনি জানেন না বাবু, এই যাদের কথা বলছি তারা সব এক একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর জীব, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না।
বেরিয়া পাড়া অন্য সাঁওতাল পাড়াগুলো থেকে খুব বেশি আলাদা নয়। পাড়ার মাঝে বড় সর্দার বা মাঝি হানানের বাড়িটি অন্যদের অপেক্ষা আকারে বড় এবং নানা রকম পাতা ফুল দিয়ে সাজানো। এক প্রান্তে মারাঙ্গুরুর থান। এই মারাঙ্গুরু সাঁওতালি গ্রামকে অপদেবতাদের হাত থেকে রক্ষা করেন। প্রায় প্রতিটি বাড়ির সামনে বড় দাওয়া, যেখানে জাতি বর্ণ নির্বিশেষে সকল অতিথিকে আমন্ত্রণ জানানো হয়ে থাকে। তবে শোনা যায় অপরিচিত লোকজনকে এরা বিশেষ পছন্দ করে না, যদিও এসে পড়লে আপ্যায়নে ত্রুটি থাকে না। মূল গ্রামটি পেরিয়ে তারা একটি সরু পায়ে হাঁটা মাটির পথ ধরল। সেই পথে খানিক অগ্রসর হতেই মানুষজনের কণ্ঠস্বর শোনা গেল। প্রায় জনাকড়ি সাঁওতাল পুরুষ ও রমণী দাঁড়িয়ে আঞ্চলিক ভাষায় চাপা কণ্ঠে উত্তেজিতভাবে কিছু আলোচনায় মত্ত। পাইক ছেলেটি তাদের ভাষায় কিছু প্রশ্ন করলে একজন সুঠাম দেহের সাঁওতাল হাত পা নেড়ে যা বলল তা তারিণী কিংবা প্রিয়নাথের বোধগম্য না হলেও সে যে অত্যন্ত ভয় পেয়েছে সেটা স্পষ্টই বোঝা গেল। পাইক তাদের দিকে ফিরে বলল,
বাবু আমি আর এগোতে পারবো না, দুপা দূরেই ওই বেদিয়ামের ঘর, যা দেখার এখান থেকেই দেখে নেন।
কেন, কি সমস্যা?
বাবু আমার সংসার আছে, পরিবার আছে, এখন ও বাড়িতে পেট ঘুরে বেড়াচ্ছে, এরাও বললে আমি যেতে পারবো না, ক্ষমা করবেন।
ঠিক আছে, মশালটা আমায় দাও
বলে মশাল নিয়ে দুজনে এগিয়ে গেল। পাইক ভুল বলেনি, দু পা যেতে না যেতেই মাঠের ধারে একটি সুন্দর সাজানো কুটির নজরে এলো। আশেপাশে অন্য কোনো কুটির নেই, সামনে লাঠিধারী দুই নেটিভ কনস্টেবল দাঁড়িয়ে খৈনি ডুলছে। তাদের পরিচয় জানতে পেরে স্যালিউট করে পথ ছেড়ে দাঁড়াল। তামাটুলি থানার ওসির দায়িত্বে বর্তমানে আছেন অলিভার হার্পার সাহেব, বয়সে ছোকরা। এর আগে বেশ কিছুদিন সাহেব লালবাজারে থাকাকালীন প্রিয়নাথের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। ডিটেকটিভগিরির নানা কলকৌশল প্রিয়নাথের কাছেই শিখেছিলেন হার্পার। প্রিয়নাথ নিজের নাম বলে হাঁক পাড়তেই সাহেব বললেন,
কাম ইন
বলে স্বাগত জানালেন। বোঝা গেল তার আগমনে সাহেব যার পর নাই খুশি হয়েছেন।
মিট মাই ভেরি গুড ফ্রেন্ড মিস্টার তারিণী চরণ রায়, আ ভেরি ব্রাইট অ্যান্ড ব্রিলিয়েন্ট ডিটেকটিভ।
শুনে হার্পার সাহেব তারিণীকে যেভাবে আপাদমস্তক জরিপ করলেন তাকে আর যাই হোক উৎফুল্ল হওয়া বলা যায় না। পুলিশের নিয়মে বহিরাগত মানুষ অবাঞ্ছনীয়। ছোট ঘর, আসবাব বলতে ঘরের কোণে একখানি ছোট খাট, উপরের চাদর গুটিয়ে মাটিতে লুটোচ্ছে।
এখানে কি হয়েছে বলা যায়?
প্রশ্নের জবাবে সাহেব হতাশায় মাথার টুপিখানা খুলে মাটিতে ছুঁড়ে ফেললেন।
মিস্টার মুখার্জি, এত বছরে ডিপার্টমেন্টে কাজ করছি, এত কেস হ্যান্ডেল করেছি, কিন্তু গত তিন দিনে একের পর এক যা হয়ে চলেছে তাকে ভুতুড়ে কাণ্ড বাদে আর কি বা বলবো বলুন তো, আমি এর মাথামুণ্ডু কিছুই খুঁজে পাচ্ছি না।
তারিণী ঘরে প্রবেশ করা মাত্র শিকারী বিড়ালের মতো এদিক ওদিক ঘুরছিল। সাহেব কিছু বলার আগেই সে ঘরের একমাত্র জানলার কাছে গিয়ে ডাক দিল,
দারোগাবু এই দিকে দেখুন।
সেদিকে ফিরতেই প্রথমবার মেয়েটির মৃতদেহ প্রিয়নাথের দৃষ্টিগোচর হল। খাটের আড়ালে থাকায় মশালের আলো তখনও পর্যন্ত সেদিকে পৌঁছতে পারেনি। জানালার ঠিক নিচে অদ্ভুত ভঙ্গিমায় পড়ে আছে এক সাঁওতালি যুবতী। তার দুচোখ বিস্ফারিত, যেন মৃত্যুর ঠিক আগে নিদারুণ কোনো আতঙ্ক তার হৃদযন্ত্রকে চিরকালের মতো বিকল করে দিয়েছে। গোটা দেহ মুচড়ে এমন হয়ে আছে যেন কোনো প্রচণ্ড শক্তিধর মুষ্ঠি এই সুন্দর তনুটির রস নিংড়ে নিয়েছে। মুখ হাঁ, পাশেই একটি মাটির কলসি ভেঙে ছত্রাখান হয়ে সারা ঘরে জল ছড়িয়েছে। মাটির মেঝেতে দাগ দেখে বোঝা যায় মরবার আগে প্রাণপণে ছটফট করেছিল মেয়েটি। বড় কষ্টের মৃত্যু।
হারপার সাহেব, আপনাকে কে খবর দিল?
আর বলবেন না, আজ বিকেলে গ্রামের সর্দার মাঝি হানানের লোক থানায় গিয়ে জানালো বুধনিকে নাকি ভূতে ধরেছে। আরে এটা কোনো কথা হলো? ভূতের ব্যাপারে আমাদের কি করার থাকতে পারে? এসব তো গায়ের ওঝাই দেখে, তো তাকেই জানাতে বললাম। সে বলল গায়ের কেউই নাকি বুধনির ঘরে যাবে না, ওঝাও যাবে না।
একে আমাদের থানায় লোকজন কম, তাও আমি একজন সিপাহীকে পাঠালাম, সে এসে খবর দিল বন্ধ ঘরে নাকি বুধনি মরে পড়ে আছে। কি জ্বালা বলুন দেখি। এমনিতেই পরপর দুটো খুন, এর মধ্যে এই আরো এক।
দরজা কি ভেতর থেকে বন্ধ ছিল? আচমকা তারিণীর এমনতর প্রশ্নে হারপার সাহেব যে বিলক্ষণ বিরক্ত হলেন তারা তার মুখমণ্ডলেই প্রকাশ পেল। ভুরু কুঁচকে প্রিয়নাথের দিকে চাইতেই তিনি সাহেবকে হাতের ইশারায় আশ্বস্ত করলেন যে তারিণী যথেষ্টই বিশ্বাসযোগ্য। কাঁধ ঝাঁকিয়ে হারপার তারিণীর দিকে চেয়ে বললেন,
হ্যাঁ, দরজায় ভেতর থেকে ছিটকিনি দেওয়া ছিল, আমাদের দরজা ভেঙে ঢুকতে হয়েছে।
বুধনিকে বাইরে শেষ কখন দেখা গেছে?
দেখুন, সেসব জিজ্ঞাসা করা হয়নি, তবে এর চিৎকার শুনে গায়ের মেয়ে বউরা বাড়ির কাছে চলে আসে। প্রথমে বিছানায় শুয়ে ছটফট করছিল, তারপর জানলার কাছে এসে চিৎকার করে বলতে থাকে ওকে নাকি ভূতে ধরেছে, তাই যারা সাহায্য করতে এসেছিল তারাও দূরে চলে যায়। খানিক বাদে পুলিশে খবর দেওয়াই দস্তুর মনে করে, তারপর যা চোখে দেখতে পাচ্ছেন তাই। আর কিছু জানার আছে?
হ্যাঁ, ডাক্তার ডাকা হয়েছে।
তামাটুলিতে একজনই ডক্টর, ডক্টর পিয়ারসন। উনি নিজেই অসুস্থ হয়ে মাসখানেকের উপরে কলকাতা প্রেসিডেন্সি জেনারেল হসপিটালে ভর্তি। শুধু সিস্টার এলা আছেন, এখানকার মিশনের দেখাশোনা করেন। ইউ মে হ্যাভ হার্ড অ্যাবাউট হার হাজব্যান্ড উইলিয়াম ওয়ার্ড, কলকাতার নাম করা চিকিৎসক ছিলেন। আফটার হিজ ডিমাইস সিস্টার এলা মিশনে যোগদান করে আদিবাসী মেয়েদের জন্য কিছু একটা করার ইচ্ছে নিয়ে এখানে চলে আসেন, সেই থেকে এখানেই আছেন। পাশ করা ডাক্তার না হলেও কাজ ঠিকই চালিয়ে দেন, বিশেষ করে মহিলাদের নানা সমস্যা বোঝেনি তো।
এক টানা বলে হারপার সাহেব চুপ করলেন। তারিণী কিন্তু বসে নেই, কোথা থেকে একখানি মোমবাতি নিয়ে মশালের আগুনে ধরিয়ে মৃতার একেবারে সম্মুখে চলে গিয়েছে। হঠাৎ প্রায় আর্তনাদ করে বলল,
দারোগাবু, এ চোখের মণি দুটো দেখেছেন? একেবারে কালির মতো কালো।
উত্তরে প্রিয়নাথ কিছু বলতে যাবে তার আগেই দরজার সামনে থেকে দৃঢ় কিন্তু সুললিত এক মহিলা কণ্ঠ শোনা গেল,
ওর গায়ে হাত দেবেন না।
তিনজনই চমকে দেখল দীর্ঘ শুভ্রবরণ গাউন পরিহিত রক্তবরণ কেশের বছর পঞ্চাশের এক মহিলা দরজার সামনে দাঁড়িয়ে। বলা বাহুল্য ইনি মাদাম এলা ব্যতীত কেউ হতে পারেন না। ভদ্রমহিলার চেহারায় এমন এক সৌম্য ভাব যে দেখলেই সম্ভ্রম জাগে। এলার এক হাতে একখানি ডাক্তারি ব্যাগ, অন্য হাতে বেতের টুকরি, গলার স্টেথোস্কোপ ঝুলছে। তারিণী তাকে দেখামাত্র সশব্যস্ত হয়ে উঠে পড়ল। অবশ্য মৃতাকে পরীক্ষা করার কিছু নেই, তবু যতটা যা দেখার দেখে মাথা নেড়ে মাদামেলা বললেন,
এর ক্রিমিশনের ব্যবস্থা করতে হবে। সাঁওতালদের বিশ্বাস একে ভূতে ধরেছিল, কেউ এর বডি ছোবে না। আপনারা পুরুষ মানুষ, আপনারা ছুলে এরা ভালোভাবে নেবে না। আজকে মিশনে মেয়েও বেশি নেই, রাতের ব্যবস্থাটা করি আগে, কাল ভোরে না হয় পোড়ানোর কথা ভাবা যাবে।
কিন্তু পোস্টমর্টম?
প্রশ্নটা শোনামাত্র হারপার সাহেব এবং মাদাম এলা এমনভাবে প্রিয়নাথের দিকে তাকালেন যেন তিনি খুব ভুল কিছু বলে ফেলেছেন।
দিস ইজ নট ইউর ক্যালকাটা স্যার, এখানে জঙ্গলের আইন চলে। এখানের লোকেরা কি বিশ্বাস করছে জানেন? কিছুদিন আগে ক্যালকাটার জাদুকর যে প্রেতাত্মা ছেড়ে দিয়েছিল সে এখনো ফিরে যায়নি, আর এসব তারই কীর্তি। সাঁওতালরা স্বভাবে শান্ত, কারো ক্ষতি চায় না, তাই সে জাদুকর বেঁচে আছে। কিন্তু তাই বলে এদের মেয়েদের শরীর নিয়ে পরপুরুষ কাটা ছেঁড়া করবে সেটা এরা মেনে নেবে না। এখানকার নিয়মে মৃতদেহকে সারা রাত পাহারা দিতে হয়, আমি নিজে জেগে থেকে পাহারা দেব, কাল সকালে দেখা হবে।
এই কথার উত্তর হয় না। হারপার সাহেবও কিছু বললেন না দেখে প্রিয়নাথ ও তারিণী নিরুত্তরে জমিদার ভবনে ফিরে এলো। ওদিকে থানাও ফাঁকা রাখা যায় না, তাই কনস্টেবলরাও ফিরে গেল। মাঝরাতে দরজায় প্রবল কড়া নাড়ায় প্রিয়নাথ আর তারিণীর ঘুম ভাঙালো জমিদারের পাইক। খবর দিল বুধি আর কুটির কে যেন জ্বালিয়ে দিয়েছে, মাদাম এলা কোন রকমে বেঁচেছেন, তাঁর দেহের বহু স্থান সেই আগুনে পুড়ে দগ্ধ হয়েছে। সরকার জেলা সদর অফিস চালু করলেও তামাটুলিতে এখনো উপযুক্ত দালান বানানো যায়নি। এদিকে থানার যে ছোট গারদ ঘরটা আছে তাতে স্থানীয় ছিঁচকে চুরির আসামিদের রাখা গেলেও খুনের দায়ে সোপর্দ ব্যক্তিকে রাখার ঝুঁকি নেননি হারবার সাহেব। গণপতিকে আপাতত চার্চের একটি ঘরে বন্দী করে রাখা হয়েছে। তার দলবলকেও নির্দেশ দেওয়া হয়েছে তামাটুলি থেকে কোথাও না যেতে। জমিদারবাবুই তার বাড়ির আস্তাবলের এক ধারে তাদের থাকার ব্যবস্থা করেছেন। পরদিন সকালে তারিণী আর প্রিয়নাথ গণপতির সঙ্গে দেখা করতে যাবে ঠিক করল, যার কারণে তামাটুলি আসা এসে অবধি তাকেই দেখতে পায়নি তারা। সেখানে পৌঁছানো মাত্র হারপার বললেন,
আপনারা ওকে যা জিজ্ঞাসাবাদ করার করে নিন, গণপতিকে এখানে আর বেশি দিন রাখা যাবে না। ওপর থেকে অর্ডার এলে ওকে জিরোনিয়াতে পাঠিয়ে দিতে হবে, অথবা কলকাতা।
আচ্ছা, চার্জশিট রেডি?
না, এখনো হয়নি, তবে আজকালের মধ্যেই করে নেব। বিনা চার্জে তোকে ধরেও রাখা যাবে না।
কিছু মনে করবেন না, খুনের চার্জ যে দিয়েছেন প্রমাণ পেয়েছেন কিছু?
তারিণীর প্রশ্ন শুনে একটু যেন চমকে উঠলেন হারপার। একেবারে নামগোত্রহীন এক নেটিভ যে তাকে এভাবে প্রশ্ন করতে পারে তা এতকাল তার ধারণার বাইরে ছিল।
আহ তারিণী, তুমি বেশি কথা বলো না তো, চুপ থাকো। এই ছোকরা নিতান্ত নভিস মিস্টার হারপার, অত আদব কায়দা এখনো শিখে উঠতে পারে। কিন্তু উইথ ডিউ রেসপেক্ট, আমারও জানতে ইচ্ছে করছে গণপতির বিরুদ্ধে কি কি প্রমাণ পেলেন।
সাহেবের রাগ এখনো কমেনি। নেহাত প্রিয়নাথ লালবাজারের দারোগা, তাই গজগজ করে হলেও উত্তর দিলেন,
অকারণে ধরিনি দারোগাবাবু, রীতিমতো পাথুরে প্রমাণ আছে। আর
আর
আর সুপারিনটেন্ডেন্ট রিচার্ড টেলর নিজে মৃত্যুর আগে খুনিকে আইডেন্টিফাই করে গেছেন।
তারিণী আর প্রিয়নাথ দুজনেই একই সঙ্গে হাঁ। এটা একেবারে অপ্রত্যাশিত।
মানে কিভাবে?
বলবো, কিন্তু তাহলে আপনাকে আমার সঙ্গে ওর বাংলোতে যেতে হবে।
হ্যাঁ, সে তো যাবই। আপনি দয়া করে একটু খুলে বলবেন গোটা ঘটনাটা। আসলে লালবাজারে ডিটেইল রিপোর্ট পৌঁছানোর আগেই আমরা চলে এসেছি কিনা, আর এসেই তো কাল এমন সব ঘটনা ঘটল যে বিস্তারিত সবকিছু জানতে পারিনি।
হারপার লোক মন্দ নন। প্রিয়নাথ ক্রমাগত নরম সুরে কথা বলায় তিনিও কিছুটা নরম হয়েছেন বোঝা গেল।
আমি গতকালই আপনাকে ক্রাইম সিনে নিয়ে যাব ভাবছিলাম, সময়ের অভাবে হয়ে উঠল না। অ্যাকিউজদের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সেখানে একবার যেতে চাইলে আমি সঙ্গে যেতে পারি, বেশি দূর না, কাছেই। বাট দিস জেন্টলম্যান,
বলে আবার তিনি তারিণীর দিকে তাকালেন, মানে পরিষ্কার।
সাহেব, এই যুবকটিকে দেখে যতটা সাধারণ মনে হচ্ছে ততটাই অসাধারণ। গোপনীয়তার কারণে বলতে পারছি না, কিন্তু এটুকু বললেই যথেষ্ট হবে, আমাদের চিফ ম্যাজিস্ট্রেট টমসন সাহেব থেকে বড়লাট অবধি নানা প্রয়োজনে শরণাপন্ন হয়েছেন। ক্ষমতায় ইনি বিলেতের বিখ্যাত কনসাল্টিং ডিটেকটিভ হোমস সাহেবের সমকক্ষ। দয়া করে একে অবহেলা করবেন না।
ও, চলুন তবে।
তিনজন টেলারের বাংলোর দিকে পা বাড়ালেন।
এই পাণ্ডববর্জিত জায়গায় জেলা সদর অফিস খোলার কারণ?
প্রিয়নাথের মনে বেশ কিছুদিন ধরেই এই প্রশ্নটা ঘোরাফেরা করছিল।
গুড কোয়েশ্চেন। আপনি তো জানেন মিস্টার মুখার্জি, ইদানিং সারা ভারত জুড়ে কুইনের শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। এদের মধ্যে ন্যাশনাল কংগ্রেস আমাদের সঙ্গে কোঅপারেট করে নিজেদের অসুবিধার কথা জানানোর পিসফুল পথ বেছে নিয়েছে। মহারানীও এই সংগঠনকে দমনের চেষ্টা করেননি, শি ইজ ট্রাইং হার বেস্ট। হাজার হোক, আমরা ইংরেজরা সবার সমান অধিকারে বিশ্বাসী, কিন্তু কিছুদিন হল অবস্থা বদলেছে। চারিদিকে ব্যাঙের ছাতার মতো উগ্রপন্থী সংগঠন গড়ে উঠছে। এরা কারা, এদের কি নাম, এদের সংখ্যা কত, কিছুই আমাদের কাছে স্পষ্ট নয়। এরা কোনো মিটিং মিছিল করে না, একেবারে ডিরেক্ট অ্যাকশন। বেশিরভাগ ক্ষেত্রেই এরা ধরা পড়ে আর এদের ফাঁসিতেও ঝোলানো হয়। কিন্তু দুদিন বাদেই একেবারে অপ্রত্যাশিতভাবে আরেক জায়গা থেকে আক্রমণ নেমে আসে।
জানি মিস্টার হারপার,
বছর কয়েক আগে পুনায় সেই চাপেকার ব্রাদার্সের ইনসিডেন্টের পর টেররিস্টদের সাহস অনেকটা বেড়ে গেছে। ওরা ভাবছে ইংরেজদের চাইলেই খুন করা যেতে পারে। এ ব্যাপারে আমাদের রানী জিরো টলারেন্স নীতি নিয়েছেন। এদের বেশি বাড়তে দিলে আবার 57-এর মিউটিনির দিন ফিরে আসতে সময় লাগবে না। আমাদের কাছে খবর ছিল বেশ কিছু ফেরা টেররিস্ট তাড়া খেয়ে এদিক ওদিক পালিয়েছে। তাদের অনেকেই এই জিরোনিয়া, লবটুলিয়া, তামাটুলিতে নাম ভারিয়ে লুকিয়ে আছে। এখানে লুকোনো সহজ, চারিদিকে ঘন জঙ্গল, দূরে দূরে থানা। সরকার তাই তামাটুলিতে জেলা সদর অফিস বানাচ্ছে, যাতে এই সব জায়গায় নজর রাখার সঙ্গে সঙ্গে পুলিশ জঙ্গলেও চিরুনি তল্লাশি চালাতে পারে। রিচার্ড টেইলর সুনামের সঙ্গে মাদ্রাস আর বম্বে প্রেসিডেন্সির দায়িত্ব সামলেছেন। এই এপ্রিলেই রানীর মুখপাত্র হয়ে সুদূর চীন দেশে গেছিলেন। সেখানে নাকি আবার খ্রিশ্চান মিশনারিদের উপরে বক্সাররা আক্রমণ চালাচ্ছে। ওখানকার কাজ মিটতেই সরাসরি এখানে আসেন, আর তারপরেই তো।
তিনজন হাঁটতে হাঁটতে ছোট্ট একটা বাংলোর সামনে চলে এসেছিল।
কিন্তু যেখানে জেলা সদর অফিস বিল্ডিং অবধি এখনো ঠিকঠাক তৈরি হয়নি, সেখানে এত তাড়াহুড়োর কি ছিল?
তাড়া আমাদের ছিল নাকি, স্বয়ং টেলার সাহেবই তো ব্যস্ত হয়ে উঠেছিলেন। বিয়ে করেননি, কাজ পাগল মানুষ, কোথাও অশান্তির খবর শুনলেই সেখানে ছুটে যাবেন। অ্যাজ ইফ সরকার চালানো যেন ওর পার্সোনাল ক্রুসেড। পিএম সলসবরিও ওকে খুব পছন্দ করেন। যেই কানে এসেছে যে এখানে কিছু টেররিস্টের আস্তানা হতে পারে, অমনি টেইলর ছুটে চলে এসছেন। তবে দালান তৈরি হচ্ছে, তার মাসখানেক বড় জোর, কিন্তু তার আগেই যেমন ঘটনা ঘটে যাবে কে জানত।
বাংলোর ফটকের সামনে এক পেয়াদা তাদের দেখেই লম্বা সেলাম ঠুকে ফটক খুলে দিল। ভেতরে বাগান আছে, তবে তেমন গোছানো নয়। ইতস্তত কয়েকটা মার্বেলের মূর্তি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। চারিদিকে বিরাট উঁচু পাঁচিল, দেখেই বোঝা যায় কোনো পুরনো বাংলো চটজলদি সারিয়ে বসবাসযোগ্য করা হয়েছে। এক কোণে এখনো ভাড়া বাঁধার বাঁশ কাঠ দড়ি জড়ো হয়ে পড়ে আছে। কিছুটা মোরামের পথ পেরিয়ে মূল বাসস্থান। মূল দরজায় বিরাট তালা ঝুলছে, তাতে মার্কিন কাপড় জড়িয়ে সুতো বেঁধে গালা দিয়ে সিল করা। হারপর পকেট থেকে একটা লম্বা পিতলের চাবি বের করলেন। সিল ভেঙে ঘরে ঢোকা মাত্র তারিণীর নাকি অদ্ভুত একটা গন্ধ এল। এমন গন্ধ মন বিষণ্ন করে দেয়। ঢুকেই সরু লবির দুই পাশে দুটো করে মোট চারটে বড় ঘর। বাঁদিকের দুটো ঘর খালি, আর ডান দিকে শুরুতেই একটা বসার ঘর, আর তারপর বেডরুম, দুটোই সুসজ্জিত। তারিণী অনেকক্ষণ চুপচাপই ছিল, এবার একটা প্রশ্ন না করে পারল না।
আচ্ছা, টেইলর সাহেব কি আচমকা এসে পড়েছিলেন, মানে কোনো খবর না দিয়েই?
একরকম তাই, সেই জন্যই সব ঘর গুছিয়ে ওঠা যায়নি। খবর পেলাম সাহেবের জাহাজ আরএমএস মেফ্লাওয়ার চীন থেকে ফিরতে আরও এক মাস সময় লাগাবে, তাই নিশ্চিন্তে ছিলাম। এমন সময় হঠাৎ জিরোনিয়া থেকে তার পেলাম যে সাহেব এসে গেছেন। তখন সাত তাড়াতাড়ি যতটা গোছানো যায় আর কি।
সাহেবের সঙ্গে মালপত্র?
মালপত্র বলতে পোশাকের দুটো ট্রাঙ্ক আর প্রায় তিন ট্রাঙ্ক ভর্তি বই। তার মধ্যে কিছু সাহেব নিজের বসার ঘরে গুছিয়ে রেখেছিলেন, আর কিছু তো এখনো দড়ি বাঁধা অবস্থায় ট্রাঙ্কের মধ্যেই পড়ে আছে স্টোর রুমে। তবে হ্যাঁ, এই বই ছিল বলেই তো খুনি ধরা এত সহজ হল।
মানে?
বলছি, আগেই বসার ঘরে আসুন। এই যে দেখছেন, কাঁচ লাগানো দরজার পাল্লা দুটো হাট করে খোলা, আর দুটো কাঁচ নেই। সেদিন অবশ্য এমনটা ছিল না, দরজা ভেতর থেকে বন্ধ ছিল, উল্টো দিকে জানলাটাও ভেতর থেকে বন্ধ। দরজা ভেঙে ঢুকে আমরা সুপারিনটেন্ডেন্টকে এই ঘরেই মৃত অবস্থায় পাই। বাকি যা যা দেখছেন সব সেদিন ঠিক যেমন ছিল তেমনই রেখেছি আপনাদের জন্য।
সুপারিনটেন্ডেন্ট সাহেব মারা গেলেন কিভাবে?
তারিণীর এই সরল প্রশ্নে চমকে প্রথমে তার দিকে, পরে প্রিয়নাথের দিকে তাকালেন হারপার। তারিণী স্পষ্ট দেখল হারপারের মুখের রং কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল।
আপনি একে বলেননি?
না, কারণ যে রিপোর্ট এখান থেকে গেছিল সেটা আমার নিজেরই বিশ্বাস হয়নি।
কেউ আমাকে বলবেন উনি কিভাবে মারা গেলেন?
ছুরির আঘাতে।
নো, আই বেগ টু ডিফার স্যার, শুধু ছুরির আঘাত বলবেন না, সেই রিপোর্ট আমি পাঠিয়েছিলাম। ছুরিটাকে বুকের মধ্যে প্রায় বাঁট অবধি ঢুকে দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা, খুনি অদৃশ্য হওয়ার ক্ষমতা রাখে।
একে একে সবটা বলুন তো মিস্টার হাপার। সুপারিনটেন্ডেন্ট টেইলর আসার দিন থেকে তার মৃত্যু পর্যন্ত কবে কি ঘটেছিল?
পকেট থেকে ছোট একটা নোটবুক আর পেন্সিল বার করে লিখতে উদ্যত হলেন প্রিয়নাথ।
বলছি লিখে নিন, একেবারে শুরু থেকেই বলি। গত 12 জুন 1899 কলকাতা থেকে চিঠি এলো, তামাটুলির আশেপাশের জঙ্গলে আর ছোট গ্রামগুলোতে বেনামে প্রচুর সন্ত্রাসবাদী এসে জমা হচ্ছে। আমরা যেন নিয়মিত মনিটরিং করে লালবাজারকে রিপোর্ট করি। আমরা জানালাম এই ছোট থানার পক্ষে এত কিছু করা সম্ভব নয়। এক মাস যেতে না যেতেই জুলাইয়ের 7 তারিখে জেলা সদরের অর্ডার হয়ে গেল। অগস্টের শুরুতেই একদল লোকজন এসে দালান তৈরির কাজ আরম্ভ করে দিল। 9 সেপ্টেম্বর জানতে পারলাম সুপারিনটেন্ডেন্ট হিসেবে এখানে আসছেন রিচার্ড টেইলর। তখনই তার থাকার জন্য বাংলোর খোঁজ হয়। সেপ্টেম্বরের মাঝে এই বাংলো হাতে পেয়ে সারাই করে সাহেবের থাকার মতো করে দেওয়া হল, যদিও ভেতরের গোছগাছ কিছুই হয়নি। টু দ্য বেস্ট অফ মাই মেমরি 13 অক্টোবর খবর পেলাম সাহেবের এসে পৌঁছতে এখনো মাসখানেক বাকি, জাহাজে নাকি কি সব গণ্ডগোল হয়েছে। আমরা সেই অনুযায়ী প্রস্তুত হতে শুরু করলাম, কিন্তু এর ঠিক 3 দিন বাদেই জরুরি তার আসে। সাহেব তামাটুলিতে পরের দিনই পৌঁছচ্ছেন, আমরা যেন তৈরি থাকি। এদিকে এখানে পুজোর ধুম, নেটিভরা কেউ কাজ করতেই চাইছে না, তার মধ্যে এত কিছু ব্যবস্থা করা, ইউ নো হাউ ইট ইজ।
জাহাজে কি সমস্যা হয়েছিল?
দ্যাট আই ডোন্ট নো। তবে টেইলরের তাড়া ছিল, তিনি জাহাজ থেকে তার করে একটা ছোট্ট বোট আনিয়ে মালপত্র সমেত একা ডাঙায় চলে আসেন, প্রচন্ড ওয়ার্কাহলিক মানুষ।
আচ্ছা বেশ, টেইলর সাহেব 17 তারিখ তামাটুলিতে এসে পৌঁছলেন, তারপর?
তারপর ওনাকে স্বাগত জানাতে জমিদার মশাই নিজের বাড়িতে বিরাট আয়োজন করেছিলেন। তামাটুলির যত গণ্যমান্য মানুষজন সবাই সেখানে উপস্থিত ছিলেন। ও হ্যাঁ, ভালো কথা, সেই দিনই গণপতি তার দলবল নিয়ে এসে পৌঁছয়। দে ওয়ার অলসো ইনভাইটেড।
আচ্ছা, অনুষ্ঠানটা কতক্ষণ চলল?
এতটা ট্রাভেল করে সাহেব ক্লান্ত হয়ে পড়েছিলেন, তারপর সর্দি গরমির মতো হয়ে গেছিল, তাই তিনি ভোজে পর্যন্ত ছিলেন না। সন্ধে 6:30 নাগাদ জমিদারের পাঠানো পালকি চেপে তিনি এলেন, ছোট্ট একটা বক্তৃতা দিলেন, অন্যান্য গেস্টদের সঙ্গে একটু কথাবার্তা বললেন, তারপর বাংলায় ফিরে যাওয়ার জন্য তাড়া লাগালেন। ও হ্যাঁ, আরেকটা কথা, তার আগে খোঁজ নিচ্ছিলেন এখানে কোনো ডক্টর আছে কিনা। ডক্টর পিয়ারসন তো এখন নেই, তাই ম্যাডাম এলাই ওর সঙ্গে কথা বলেন। জমিদার মশাই নিজের এক পাইককে ওর সর্বক্ষণে দেখাশোনার কাজে লাগিয়েছিলেন, সেই তারপর ওকে বাংলোতে ফিরিয়ে নিয়ে যায়।
আচ্ছা, অনুষ্ঠানে গণ্যমান্য বলতে কারা ছিলেন বলতে পারেন?
সেদিন পুলিশের সবার কথা বাদ দিলে চার্চের পাদ্রি, জিরোনিয়ার জমিদার, ম্যাডাম এলা, এখানের প্রাইমারি স্কুলের মাস্টার খগেন্দ্রনাথ, আর আমাদের জমিদারের কিছু চেলা জামুন্ডা। জমিদার মশাই নিজে স্যারের হাতে ছোট একটা দুর্গামূর্তি তুলে দেন, সঙ্গে আরো নানা রকম উপহার। পাদ্রি দেন একটা ক্রুশ কাঠ, আর ম্যাডাম কিছু শুকনো ফল আর রেশমের কাপড়।
আর খগেন্দ্রনাথ কি দিলেন?
স্ট্রেঞ্জ ম্যান, স্যারের মুখোমুখি হতে লজ্জা পাচ্ছিলেন, কিছুতেই সামনে যেতে রাজি হলেন না।
আর কোনো উল্লেখযোগ্য ঘটনা?
ঘটনা বলতে একটাই, সেটাও বেরোনোর সময়। সুপারিনটেন্ডেন্ট তখন প্রায় গেটের সামনে, একধারে বসে থাকা গণপতি আর তার দলবলের দিকে তার চোখ পড়ে। তিনি গণপতিকে হে ইউ দ্য ম্যাজিশিয়ান বলে ডেকে নেন।
সাহেব গণপতিকে চিনতেন?
তাই তো দেখলাম, উনি যখন বম্বে প্রেসিডেন্সিতে ছিলেন তখন একবার বড়লাট ওখানে যাওয়ায় সার্কাসের আয়োজন করা হয়েছিল, সেখানেই নাকি গণপতি ম্যাজিক দেখিয়েছিল।
এটা সাহেব বললেন?
হ্যাঁ।
আচ্ছা, তারপর?
তারপর গণপতিকে ডেকে জিজ্ঞেস করলেন তার কবে শো আছে। গণপতি জানালো পরের দিন। টেইলর জিজ্ঞাসা করলেন সে সিংহের ম্যাজিকটা দেখাবে কিনা, গণপতি মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর চটজলদি সেখানেই কিছু করে দেখাবে কিনা জিজ্ঞেস করল।
তা সাহেব দেখলেন
না? কনকনে হাওয়াতে টেইলরের গলা ধরে গেছিল, কাশিও হচ্ছিল, তিনি আর বাইরে থাকলেন না, হি লেফট ইন এ হারি। তবে বলে গেলেন পরের দিন অবশ্যই ম্যাজিক দেখবেন।
হ্যাঁ, কিন্তু দেখতে এলেন না।
না, পরদিন সন্ধ্যে থেকে সুপারিনটেন্ডেন্টের বাংলোতে বার তিনেক পাইক পাঠিয়েছিলেন জমিদারবাবু, প্রতিবারই সে ফিরে এসেছে। আই এম টোল্ড টেইলর কারোর জন্য অপেক্ষা করছিলেন।
কার জন্য জানা গেছে?
নো, গেটে যে সেপাই দেখলেন সেই আমাদের জানিয়েছে। বিকেলে সুপারিনটেন্ডেন্ট ওকে ভেতরে ডেকে পাঠান, বলেন আজ ম্যাজিক দেখতে যেতে দেরি হবে, কেউ ডাকতে এলে যেন বলে সাহেব ব্যস্ত। আর তার সঙ্গে একটা অদ্ভুত নির্দেশ দেন, বলেন টপ হ্যাট পরা এক সাহেব সন্ধে 6:30 নাগাদ দেখা করতে আসবেন, খুব সম্ভবত তিনি মুখে মুখোশ পরে থাকবেন, তাকে যেন সেপাই না আটকায়, অত্যন্ত জরুরি কাজে আসছেন তিনি, আর এই কথা যেন কোনোভাবেই বাইরে প্রকাশ না পায়।
কেউ এসেছিলেন?
এসেছিলেন। সন্ধে 6:30 বাজার আগেই সেপাই দেখতে পায় তাল ঢেঙা এক সাহেব, মাথায় টপ হ্যাট, মুখে হাসি হাসি একটা মুখোশ। সাহেব কিছু বলার আগেই সেপাই তাকে জানায় সুপারিনটেন্ডেন্ট তার জন্য অপেক্ষা করছেন। সেপাই পথ দেখিয়ে নিয়ে যেতে চাইলে সেই সাহেব বারণ করেন। পোর্টিকোর গ্যাস বাতিতে সে স্পষ্ট দেখেছে টেইলর নিজেই হাসি মুখে দরজা খুলে দিলেন।
তারপর?
তারপর আবার কি, জমিদারের লোকজন বার কয়েক ডাকতে এলেও তাদের বলা হয় যে সাহেব ব্যস্ত। ওদিকে ম্যাজিকের মঞ্চে তখনই একজন মারা যায়, দ্যাট ব্লাডি ম্যাজিশিয়ান।
ম্যাজিশিয়ানের প্রসঙ্গে পরে আসছি, আগে টেইলরের কথাটা বলুন।
ইয়েস, সো ভূপেন ওরফে নন্টু খুন হবার পর আমি নিজে দুজন সেপাই নিয়ে এই বাংলোতে আসি। হি ওয়াজ মাই সুপিরিয়র, ভেবেছিলাম ওকে না জানিয়ে কিছু করাটা ঠিক হবে না। গেটে সেপাই বলল সেই ঢেঙা সাহেব এখনো বেরিয়ে আসেন। আমি তাও ভেতরে যাই। বেশ কয়েকবার ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢুকি। ভেতরে এসে দেখি ঘরের দরজা জানলা সব বন্ধ। জানলার কাছ দিয়ে দেখা যাচ্ছে ভেতরে সুপারিনটেন্ডেন্ট মুখ থুবড়ে পড়ে আছেন। দেহে প্রাণ নেই বলেই সন্দেহ হয়। তারপর ঘরে ঢুকতে বুঝতে পারলাম একেবারে আবদ্ধ ঘরে কেউ টেইলরকে ছুরি মেরে হাওয়ায় মিলিয়ে গেছে। ইফ নট ম্যাজিক, দেন হোয়াট এলস ডু ইউ কল ইট?
তিরস্করণী।
হোয়াট?
কিছু না, ওই অদৃশ্য হবার বিদ্যে। আপনি বলতে থাকুন।
ওকে, ঘরের অবস্থা যেমন দেখছেন ঠিক তেমনই ছিল। এই যে গোল টেবিলটা, এখানে দুটো মদের গ্লাস, খেয়াল করে দেখুন একদিকেরটা প্রায় খালি, অন্যদিকেরটা প্রায় ভর্তি। দুজনের একজন, খুব সম্ভবত টেইলরই, দরজার দিকে মুখ করে বসেছিলেন জানলার দিকে পিঠ দিয়ে, আর অন্যজন তার মুখোমুখি।
এটা কি করে আন্দাজ করলেন?
দেখুন, ফার্স্টলি বডিটা পড়েছিল দরজার দিকে মুখ করে, সেকেন্ডলি ওদিকের মদের গ্লাসের পাশে যে আধ খাওয়া চুরুটটা দেখছেন, এই একই চুরুট সবসময় টেইলরের ঠোঁটে ঝুলতে দেখেছি। অ্যান্ড থার্ডলি, মেঝেতে একটু খেয়াল করলেই রক্তের দাগ আর ঘষার চিহ্ন চোখে পড়বে। স্ট্যাবড হবার সঙ্গে সঙ্গে তিনি মারা যাননি, খানিকটা, মানে ধরুন চেয়ার থেকে এইটুকু তিনি মেঝে ঘষে ঘষে এই এই বুককেস পর্যন্ত আসেন।
প্রিয়নাথ ও তারিণী আগেই ছোট বুককেসটা দেখেছিল, ওপেন বুককেস, কাঁচ নেই, তাতে কিছু বই সাজানো। একটা বই ডানা মেলা অবস্থায় মেঝেতে পড়ে আছে। সেটার দিকে আঙুল দেখিয়ে তারিণী জিজ্ঞেস করল, এটা কি?
টেইলর যখন বুঝতে পারলেন যে তিনি আর বাঁচবেন না, তখনই অপরাধীকে ধরিয়ে দিতে তিনি দুটো চিহ্ন রেখে গেলেন। এই বই সবার চেনা, চার্লস অ্যান্ড মেরি ল্যাম্বের টেলস ফ্রম শেক্সপিয়ার, সঙ্গে পাতায় পাতায় ওয়াল্টার ক্রেনের আঁকা উডকাট। টেইলর বুককেস অব্দি এসে নিচের তাক থেকে বইটা বার করলেন, তারপর একেবারে শুরুতেই এই ছবিটায় লাল রক্ত দিয়ে মার্ক করে দিলেন।
প্রিয়নাথ দেখলেন ছবিতে মোট চারটি চরিত্র, বাঁদিকে এক যুবক, ডান দিকে এক সুন্দরী যুবতী, আর তার পাশে লাঠি হাতে এক বৃদ্ধ, ঠিক মাঝে ডানা মেলে রয়েছে এক পুরী, রক্তের দাগ বৃদ্ধের গায়ে।
ইনি কে?
প্রসপেরো, জাদুকর প্রসপেরো, মিরান্ডার বাবা। আশুবাবুর লাইব্রেরিতে আমি বইটা পড়েছিলাম।
করেক্ট?
হারপারের মুখে প্রশংসার হাসি ফুটে উঠল।
তাহলে এবার বলুন, একজন মরণাপন্ন মানুষ এতটা ছেঁচড়ে এসে এই ছবিতে কেন রক্তের দাগ লাগাবে? এর পরেও সন্দেহ থাকলে এইটা দেখুন, এটা সেই দুর্গামূর্তি যেটা জমিদার আগের দিন টেইলরকে দিয়েছিলেন।
প্রিয়নাথ দেখলেন বুককেসের একধারে মাটির তৈরি ছোট এক দুর্গামূর্তি, দেখলেই বোঝা যায় পাকা কারিগরের কাজ। দুর্গার মুখটি বড্ড মায়া জড়ানো, আর তখনই তার চোখ পড়ল দুর্গার পায়ের কাছে সিংহের মুখের দিকে, লাল রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে। সুপারিনটেন্ডেন্ট টেইলর মরার ঠিক আগে নিজের রক্ত মাখিয়ে দিয়েছেন সিংহের সারা মুখে, শুধু ছোট ছোট ধারালো দাঁতগুলো সাদা। এক ঝলক দেখলে মনে হয় যেন সিংহ তাঁদের দিকে তাকিয়ে অট্টহাসি হাসছে।
টেইলরের কাছে গণপতির একটাই পরিচয় ছিল, টু হিম হি ওয়াজ এ ম্যাজিশিয়ান, যে সিংহের খেলা দেখায়। মরার আগে তাই নিশ্চিতভাবে নিজের খুনিকেই চিহ্নিত করে গেছেন তিনি।
কিন্তু যদি গণপতি খুনটা করেই থাকে, তবে এই চারদিক বন্ধ ঘর থেকে সে
পালালো কেমন করে?
ম্যাজিক, ম্যাজিক, ম্যাজিশিয়ানরা সব পারে
বলে হারপার প্রিয়নাথের দিকে চেয়ে কাষ্ঠ হাসি হাসলেন।
মাফ করবেন, এই জানলার স্প্রিং লাগানো ছিটকিনিগুলো কিন্তু অন্য কথা বলছে স্যার, কি জানি হয়তো আমি ভুল।
এই প্রশ্নে হারপার একটু অপ্রস্তুত হলেন। কিছু জবাব দেওয়ার আগেই প্রিয়নাথ পাল্টা জিজ্ঞেস করলেন,
টেইলরের বডিটার কি হল?
লেট মি বি অনেস্ট উইথ ইউ, জিরোনিয়াতে আমরা বেশ কয়েকবার খবর পাঠিয়েছিলাম যাতে ইমিডিয়েট পোস্টমর্টমের ব্যবস্থা করা হয়, কিন্তু এখনও সেই নিয়ে কোনো অর্ডার আসেনি। এদিকে বডি ডিকম্পোজড হয়ে দুর্গন্ধ বেরোতে শুরু করেছিল, তাই গতকাল সকালেই পাদ্রি এখানে চার্চের সামনে টেইলরকে কবর দিয়ে দেয়। হোয়াট এলস কুড হ্যাভ বিন ডান ইন দিস গড ফরসেকেন প্লেস?
আর ওনার পোশাকগুলো?
সেগুলো থানায় রাখা আছে, দেখতে চাইলে দেখাতে পারি। কিন্তু আমি এটা ভেবে অবাক হচ্ছি যে, ডোন্ট মাইন্ড বাট, সুপারিনটেন্ডেন্ট টেইলরের মতো একজন খুন হলেন আর লালবাজার থেকে আপনি একা এলেন?
সশব্দে নোটবুকটা বন্ধ করলেন প্রিয়নাথ।
জিজ্ঞেস করলেনই যখন, তখন বলি, মিস্টার হাপার, একটা বিশেষ কাজে আমাকে এখানে পাঠানো হয়েছে। যদি জানা যায় রিচার্ড টেইলর খুন হয়েছেন আর এখনো অবধি খুনিকে প্রমাণসহ ধরে তার চার্জশিট অবধি করা হয়নি, তবে আপনার কিংবা আমার কারো চাকরি থাকবে না।
কিন্তু ওই ম্যাজিশিয়ান,
তার মোটিভ কি, এভিডেন্স কোথায়? আপনি যা যা বললেন সবই সার্কামস্ট্যান্সিয়াল, কোর্টে প্রমাণ করতে পারবেন? কি বলবেন, খুন করে খুনি হাওয়ায় মিলিয়ে গেল, কোর্ট সেটা মানবে? লালবাজার থেকে ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে এক সপ্তাহ সময় দিয়েছেন, তার মধ্যে প্রমাণ সহ খুনিকে ধরতে হবে। তারিণীকে আমাদের সাহায্য করার জন্যই সেখান থেকে আমি নিয়ে এসেছি, আর এই এক সপ্তাহ টেইলর হত্যার খবর চাপা দিয়ে রাখার দায়িত্ব ম্যাজিস্ট্রেটের।
আর এক সপ্তাহের মধ্যে যদি খুনি ধরা না পড়ে?
গড সেভ আস দেন।
শুনছেন গপ্প মীরের ঠেকের আজকের গপ্প, কৌশিক মজুমদারের লেখা গোধূলি সন্ধি প্রথম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক।
বর্ধমানের গাঁয়ের বাড়ি থেকে কলকাতার দু কামরার ঘর অবধি একরকম ছিল, কিন্তু তামাটুলির জমিদার বাড়িতে এসে মাখনলতা যেন অথই সমুদ্রে পড়ল। একে তো এত বিশাল দালান সে আগে কোনোদিন দেখেনি, তার উপরে এবাড়ির রকম সকম সব কেমন আলাদা। জমিদার মশাইয়ের তিন ছেলে দুই মেয়ে, মেয়েদের একজনের কলকাতায় অন্যজনের শ্রীরামপুরে বিয়ে হয়েছে। তিন ছেলের মধ্যে একেবারে ছোটটির বিয়ে হয়েছে সবে এক বছর হল। জমিদার গিন্নি আর তাঁর বৌমারা এই কাল শীতেও রাত চারটে উঠে পাতকুয়ার বাসি জলে স্নান করে তুলসী গাছে জল দিয়ে রান্নাঘরে আসেন। ঠাকুর চাকর যোগালি সবই আছে, তবু তাঁদের সারাদিন রান্নাঘরেই থাকতে হয়। এইরকমই অদ্ভুত নিয়ম। বাড়ির ছেলেরা অবশ্য একটু বেলায় ঘুম থেকে ওঠেন। কুয়োর পাশে সারে সারে কলাইয়ের বাটিতে কর্তাদের কারো জন্য নিম বা পেয়ারার দাঁতন, কারো জন্য অষ্টবজ্র মাজন সাজানো থাকে। আবার ছোট কর্তার জন্য থাকে কলিনোস টুথপেস্ট। সকালে জলখাবারে লুচির সঙ্গে থাকে আলু পটল কুমড়োর ছেঁচকি কিংবা মোহনভোগ। দুপুরে মাছ মাংস হাঁসের ডিম। মুরগি এবাড়িতে ঢোকে না, খোকাকে দুপুরে খাইয়ে দাইয়ে মাখনের চোখে ঘুম নেমে আসে। খোকা প্রায় সারা রাত ঘুমোয় না, খেলা করে, তার সঙ্গে খেলা করতে হয়। তারিণী রাত জাগতে পারে না, খানিক খেলা করেই বেহুঁশ হয়ে ঘুমিয়ে পড়ে, ফলে রাত জেগে মাখনের সারাটা দিন কেমন ঘুম ঘুম পায়। এ বাড়িতে আবার দুপুরে ঘুমানোর নিয়ম নেই। বড় গিন্নি সবাইকে একসঙ্গে ছাতে ডাকেন, সেখানেই চলে গল্প গাছা সেলাই ফোড়াই। অনেক সময় সবাই মিলে তাস নিয়ে গ্রাবু বিনতি খেলে। বিনতি খেলায় মাখনের পূর্ব পারদর্শিতা ছিল, ফলে অল্প সময়ই সে সব বউদের বেশ প্রিয় হয়ে উঠল, বিশেষ করে ছোট বউ প্রতিমা, তারই সমবয়সী। সে মাখনকেই পার্টনার করে দানের পর দান জিততে লাগল। চারটে বাজতে না বাজতেই গিন্নিরা উঠে গেলেন, বিকেলের অনেক কাজ বাকি। ঝিকে দিয়ে ছাদ থেকে বড়ি আচার আমসত্ব নামিয়ে আবার রান্নাঘরে তদারক। প্রতিমার এবেলা ছুটি, সে অন্দর মহলে গিয়ে মাখনের সঙ্গে গল্পগুজব করে।
বদ্দি বলছিলেন তুমি নাকি দার্জিলিংও গেছিলে? গেছি বই কি, সে বিয়ের প্রথম প্রথম ওখানে গিয়ে কল্যাণী নামে খুব মিষ্টি একটা মেয়ের সাথে আলাপ হয়েছিল, ও বিয়েতে নিমন্ত্রণ করেছিল, যেতে পারেনি কো।
মাখন যখন প্রথম কলকাতায় এসেছিল তখন কথায় গ্রাম্য টান পুরো মাত্রায় ছিল, এতদিনে কিছুটা কমলেও বেশ খানিকটা রয়ে গেছে।
ও তাই বুঝি, আর আমি বুঝি মিষ্টি নই।
খোকাকে কোল থেকে বিছানায় শোয়াতে শোয়াতে মাখন বলল,
তা কেন হবে ভাই, তুমিও ভারী মিষ্টি, তোর তোমরা এত বড় লোক।
না গো দিদি, আমার শ্বশুর বাড়ি বড় লোক, আমার নিজের তিনকুলে কেউ নেই, আমি অনাথ।
প্রতিমার চোখ জলে ভরে এল। এক অর্থে মাখনের অবস্থাও তাই, এক রাত্রে সে পরিবারের সবাইকে হারিয়েছে, বাপের বাড়ির আত্মীয় বলতে যে পিসি বেঁচেছিলেন তিনিও গত, তারিণী ছাড়া তার জীবনে আর কেউ নেই। অজান্তেই প্রতিমার মনের তারে এসে যে আঘাত দিয়ে ফেলেছে তা বড় বেদনার মতো মাখনের নিজের বুকেই বাঁচতে থাকবে কি জানত। সেও হাঁপুস নয়নে কাঁদতে লাগল। কান্নাকাটির পালা মিটলে মাখন জিজ্ঞাসা করল,
তবে এই বাড়িতে তোমার বিয়ে হলো কিভাবে?
সে এক রূপকথার গপ্প, আমি এখানকার নই তো, কলকাতার বাগবাজারের মেয়ে, বৃন্দাবন পাল ফার্স্ট লেনে আমাদের বাড়ি ছিল, বাবা ঈশ্বর নিত্যলাল মজুমদার উনি ছিলেন ডাক্তার চুনিলাল বসুর কম্পাউন্ডার। চুনিলাল বসুর নাম শুনেছ তো?
মাখন মাথা নেড়ে জানালো সে শোনেনি। জেনে প্রতিমা এতটাই অবাক হল যেন মাখন বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত না হয়ে কি অপরাধীরা করে ফেলেছে।
সে কি গো, এত বড় ডাক্তার দেশে আর কটা আছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের হাঁপানি তো উনি সারালেন গো। তা যা বলছিলাম, ছেলেবেলা ভালোই কেটেছিল, মিথ্যে বলবো না, মেম স্কুলে প্যারিশ সরকারের ফার্স্ট বুক অবধি পড়েছিলাম, বাংলায় বর্ণ পরিচয়, তারপর হলো গিয়ে কথামালা, বোধোদয়, আর বাড়িতে মায়ের কাছে নারীর কর্তব্য। তারপরে বছর দেড়েক আগে কলকাতায় কোত্থেকে পেলেক চলে এলো, বছর ঘুরতে না ঘুরতেই তাতেই মা বাবা দুজনেই শেষ, আমি অবাগী বেঁচে রয়ে গেলাম। সবাই তখন শহর ছেড়ে পালাতে ব্যস্ত, আমি শেষে গেলাম ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবুই আমায় নিয়ে গেলেন ভগিনী নিবেদিতার কাছে, উনি আমায় কত আদর করলেন। ডাক্তারবাবুকে বললেন আমাকে শহর ছেড়ে দূরে কোথাও পাঠিয়ে দেওয়াই ভালো হবে।
তারপর?
তারপর আর কি, ডাক্তারবাবুর আরেক পরিচিত সাহেব ডাক্তার ছিলেন, ডাক্তার ওয়াদ, চিৎপুর হাটখোলায় চেম্বার, সদ্য সদ্য পেলেগে মারা গেছিলেন, আমাদের মাদাম এলা তারই বিধবা। মাদামকে চেনো তো? এই চার্চের পাশেই হোম চালান।
হ্যাঁ নামটা শুনেছি মনে হয়।
সাক্ষাৎ দেবী দিদি উনি, এমনিতে ওয়াট সাহেবের মেয়ের বয়সী, শুনেছি দ্বিতীয় পক্ষ, কিন্তু বরকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, ডাক্তারও তাকে নানা কৌশল শিখিয়ে দিয়েছিলেন, এই ধরো ইনজেকশন দেওয়া, জ্বর মাপা, বাচ্চা বিয়ানো। দিয়ে এত বড় ডাক্তার পেলেগে ফৌট, কি কপাল ভাবো একবার। জানো তো মাদামেলা ঝরঝর করে বাংলা বলতে পারেন, আমায় বললেন আমার সঙ্গে যাবি প্রতিমা, এই পাপের শহরে আমরা আর থাকব না। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, করেই বা কি হবে, কেই বা আছে আমার, বললুম যেখানে নিয়ে যাবেন যাব। মাদাম এখানে নিয়ে এলেন, হোমের কাজ শেখালেন, প্রথম প্রথম সাঁওতাল মেয়ে বউদের জর্জারির ওষুধ দিত, এখানকার ডাক্তার পিয়ারসেন সাহেবও আমায় খুব ভালোবাসেন, এই হোমেই তো আমার উনি প্রথমবার আমায় দেখেছিলেন।
সে কি গো, কিভাবে, উনি জমিদারের ছেলে হলে কি হবে, ছোট থেকেই এই সাঁওতালদের সঙ্গে মেশেন, এত ভালো সাঁওতালিতে কথা বলেন দিদি, কি বলবো, শুনলে অবাক হতে হয়।
এলা মাদাম আমাকে আর ওকে নিয়েই শুরুর দিকে গ্রামে যেতেন, আর সেখানেই আমরা দুজন।
প্রতিমা আর কিছু বলল না, মাখন মুখে আঁচল চাপা দিয়ে বেশ খানিকটা হেসে নিল, ছড়া কেটে বলল,
যাদের নিয়ে মেম চলেছে ছেলে মেয়ে দুইজনে আপন ভাবে বিবরটাকে কিছুই নাই শোনে।
এ তোমার ভারী অন্যায় ভাই, এমন করলে আর কিছুই বলবো না।
আলোচনা হয়তো আরো কিছু এগোত, হঠাৎ এক চাপা কান্নার আওয়াজে দুজনই চমকে উঠল।
কি কাঁদে ভাই? তাই তো, দাঁড়াও দেখি
বলে এক ছুটে প্রতিমা ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে মাখনের খোকা বিছানা ভিজিয়ে ঘুম ভেঙে বেজায় চিৎকার জুড়ে দিয়েছে। এখন তাকে কোলে নিয়ে গা মুছিয়ে না খাওয়ালে থামবে না। প্রতিমা ঘর থেকে বেরোনোর খানিক বাদেই বাইরে থেকে ভেসে আসা সেই কান্না বন্ধ হয়ে গেল। আরও কিছুক্ষণ বাদে প্রতিমা হাত ধরে একটি প্রায় গুটিসুটি শ্যামবর্ণা মেয়েকে ধরে নিয়ে মাখনের ঘরে ঢুকল। খোকা ততক্ষণে মাখনের কোলেই আবার ঘুমিয়ে পড়েছে।
এ কাকে নিয়ে এলে গো প্রতিমা? সেই যে জাদুকর গণপতি যাকে পুলিশে খুনের দায় ধরেছে, এ ওরই দলে খেলা দেখায়, বলের খেলা। কি দারুণ করে গো, না দেখলে বিশ্বাস হবে না।
মাখন মেয়েটিকে খাটে বসতে বললে সে বসল না, মেঝেতে জড়সড় হয়ে বসল।
কি হয়েছে বোন, কাঁদছিল কেন? তোমার নাম কি?
নাম জিজ্ঞেস করছেন যে, নামটা বলো।
আজ্ঞে, হরিমতি।
হরিমতি? কিন্তু সেদিন যে শুনলাম হিঙ্গনবালা।
আজ্ঞে, ও আমার স্টেজের নাম, প্রফেসর বোস দিয়েছিলেন। তা হরিমতি, তুমি অমন করে কাঁদছিলে কেন ভাই? কাঁদছিলাম আমার পোড়া কপালের কথা ভেবে, ও ছাড়া যে আমার কেউ নেই। কিন্তু সেসব শুনে আপনারা আর কি করবেন?
প্রতিমা তার পাশে হাঁটু মুড়ে বসে বলল,
তাও বলো, এই আমরা দুজনেই একসময় সব হারিয়েছি, আবার একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, তুমিও না হয় আমাদের সই হলে।
হরিমতি নিজের কথা বলে যেতে লাগল, আর সমাজের তিনটি আলাদা আলাদা স্তরে থাকা তিনজন অনাথা মেয়ের চোখের জল মিলে মিশে ঘরের বাতাসও যেন কিছুটা আর্দ্র হয়ে উঠল। সুখরিয়ার আনন্দ ভৈরবী মন্দির থেকে সামান্য দূরে মেলার মাঠে অট্টালিকার সমান বিরাট এক সার্কাসের তাঁবু ফেলা হয়েছে। আশেপাশের শ্রীপুর, বলাগড়, জিরাট থেকে লোক ভেঙে পড়েছে এই সার্কাস দেখতে। রিফ্রেশমেন্ট রুম, গ্রিন রুম, টিকিট ঘর, ঘোড়া রাস্তাবল, সোডা, লেমনেড, পান ইত্যাদির আট দশখানি দোকান, আর আশেপাশে ছোট ছোট তাঁবুতে দর্শকদের মনোরঞ্জনের জন্য নানা ব্যবস্থা রয়েছে। আজকেই আখরি তামাশা। সার্কাসের মালিক প্রিয়নাথ বোস তাই এখন ভয়ানক ব্যস্ত। রাত নটা, থার্ড বেল বেজে গেছে, একটু বাদেই ঢং ঢং শব্দে গং বেজে উঠবে, তারপরেই গোটা তাঁবু কেঁপে উঠবে ড্রামের শব্দে। ঠিক সাতবার ড্রাম বাজার সঙ্গে সঙ্গে দশজন অশ্বারোহী সাদা ঘোড়ার উপরে দাঁড়িয়ে তালে তালে নাচতে নাচতে প্রবেশ করবে এরিনায়। শুরু হবে দ্য গ্রেট বেঙ্গল সার্কাসের আরও একটা অপূর্ব শো। শেষবারের মতো বাইরে সবটা দেখে প্রফেসর বোস তাঁবুতে ঢুকতে যাবেন, এমন সময় কোটের লেজে একটা টান পড়তেই পিছনে ফিরে তাকালেন তিনি। ছেঁড়া জামা আর ইজের পরা কুচকুচে কালো এক মেয়ে তার লম্বা ইভিনিং কোটের এক প্রান্ত টেনে ধরেছে। বয়স খুব বেশি হলে এগারো কি বারো হবে, চোখ দুটি বড় মায়া ভরা। প্রফেসর বোস মেয়েটির হাত থেকে কোট ছাড়িয়ে নিচু হয়ে জিজ্ঞাসা করেন,
এই মেয়ে এখানে কেন? কি চাস, পয়সা নিবি?
বলে পকেট থেকে কিছু তামার পয়সা বের করে মেয়েটির হাতে দিতে যান, কিন্তু সে হাত গুটিয়ে নেয়।
পয়সা নিবি না, তবে খিদে পেয়েছে, শ্যামচাঁদকে বলি তোকে কিছু খেতে দিতে।
মেয়েটি মুখে কিছু বলল না, শুধু অসম্মতি সূচকভাবে মাথা নাড়ল।
আচ্ছা মুশকিল তো, তবে কি চাস?
রিনরিনে গলায় মেয়েটা বলে ওঠে,
আমাকে সঙ্গে করে নিয়ে যাবে?
ততক্ষণে গ্রামের মুরব্বী গোছের দু তিনজন আশেপাশে জমা হয়ে গেছে। তাদেরই একজন বলে উঠল,
নিয়ে যান বাবু, খুব ভালো মেয়ে, কিন্তু বড় দুঃখিত, আপনার কাছে ভালো থাকবে।
কেন, এর বাবা মা নেই?
বাপ তো বছর তিনেক হলো মরে গেছে, মাটাও কুলোটা অন্য পুরুষের সঙ্গে ভেগেছে। শুনি এখন কলকাতায় সোনাগাজিতে কোঠা বানিয়েছে।
এই মেয়ে জনম দুঃখী, গায়ের এবাড়ি ও বাড়ি ঘুরে বেড়ায়, আমরা দুটি খেতে দিলে খায়, হেরোর বাড়িতে ঘুমায়।
এতদিন ছোট ছিল তাও একরকম, এখন এই মেয়েও সমত্ব হচ্ছে, কেউ এখন আর একে ঘরে রাখতে চাইছে না।
গা গঞ্জের ব্যাপার বাবু, বদনামের ভয় তো সবারই আসে, তাই না?
প্রফেসর বোস বাইরে যতই কঠিন হন, তার ভিতরটা ফুলের মতো নরম। মেয়েটিকে জিজ্ঞাসা করলেন,
এই মেয়ে তোর নাম কি?
হরিমতি রাজবংশী।
সেদিন সার্কাসের গং বাজতে পাক্কা আধ ঘন্টা দেরি হল। হরিমতি সার্কাসে এসেই বুঝতে পারল, বাইরে প্রিয়নাথ বোসের যতই বলবোলা থাকুক না কেন, আসল কর্ত্রী অন্য একজন, তার বড় ভাই মতিলালের স্ত্রী সুশীলা সুন্দরী বসু। সুশীলা আসলেই এক অসাধারণ মহিলা, জিমন্যাস্টিক্সে তাঁর জুড়ি নেই, অ্যাক্রোব্যাটিক্স, কার্টউইল আর ডেয়ার ডেভিলের মতো খেলায় তিনি অনন্য, ট্র্যাপিজে বিদেশি সার্কাস আর্টিস্টদের সমকক্ষ। তবে তার সবচেয়ে বড় কৃতিত্ব বাঘের খেলায়। বেঙ্গল সার্কাসের লক্ষ্মী আর নারায়ণ নামে দুই রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে সুশীলা হেলায় নানা রকম খেলা দেখান। তিনি অবসরে বাঘের গায়ে হেলান দিয়ে বসে থাকেন, আর তারাও পোষা বিড়ালের মতো সুশীলার গায়ে মাথা ঘষে। প্রিয়নাথও কখনোই তার বৌঠানকে অমান্য করেন না। হরিমতিকে দেখে সুশীলা প্রথম দিনই নাকুচকে বলেছিলেন,
কোন ভাগার থেকে গে নিয়ে এলে গো ঠাকুরপো? ম্যাগো কি বিচ্ছিরি কালো!
সুশীলা আর হরিমতির বাকি জীবনের সম্পর্কের রসায়ন সেদিনই নির্ধারিত হয়ে গেছিল। প্রিয়নাথ ঠিক করলেন হরিমতিকে প্লেয়ার বানাবেন, সুশীলার তাতে বিস্তর আপত্তি ছিল। একে তো হরিকে তার অপছন্দ, দ্বিতীয়ত তার নিজের বোন কুমুদিনীও সদ্য সার্কাসে পা রেখেছে, সুশীলা দিচ্ছে তার পরে কুমুদিনী স্টার হবে। এই অজ্ঞাত কুলশীলা মেয়েটি যেন তাতে বাধা না দেয়, তিনি ব্যাকস্টেজে নানা কাজে হরিকে ব্যস্ত রাখেন, একটা কাজ শেষ হলেই অন্য কাজের ফরমায়েশ করেন। প্যারালাল বারের খেলায় যেখানে কুমুদিনী বারবার ভুল করলেও শুধরে দেন, হরির ভুলে তিনি অকরুণ। হরিমতি সব বুঝে, চোখের জল গিলে চুপচাপ ঘোড়ার যাবনা দেয়, বাঘের খাঁচার নিচ থেকে মলমূত্র পরিষ্কার করে। একদিন হরিমতি একা একা বলের উপর ব্যালেন্সের খেলা দেখানোর প্র্যাকটিস করছে। পিছন থেকে কে যেন বলে উঠল,
বাহ ভারী মজা তো!
এক লাফে বল থেকে নেমে পিছনে ঘুরেই এক যুবককে দেখতে পেল হরিমতি, আগে কোনোদিন দেখেনি। যুবকের পেটানো ছাতি নিরাবরণ, পরনে হেঁটো ধুতি, হাতে রং মাখানো তুলি, আর মুখে অদ্ভুত এক হাসি।
তুমি কে হে, আগে তো দেখিনি।
দেখবে কেমন করে, আমি যে নতুন এসেছি আর্টিস্ট, সার্কাসের পোস্টার রং করতে, বাক্সিংহ আঁকতে বোসবাবু আমায় রেখেছেন। অন্য সময় ফাই ফরমাস খাটবো বলে 3.5 টাকা আর 2 বেলা পেটে ভাতের কন্ট্রাক্টে আছি। তুমি এখানে খেলা দেখা বুঝি?
হ্যাঁ, দলের সঙ্গে। সামনে সুশীলা সুন্দরী দেখায় আর আমরা পেছনে থাকি।
তোমার নাম?
হরি।
বলেই মনে পড়ল স্টেজে নামার দিন প্রফেসর বোস তার নতুন নাম দিয়ে দিয়েছেন, হিঙ্গন বালা। সে তার নাম বলার পর যুবকটিও তার পরিচয় দিল,
আমি গণপতি, ম্যাজিসিয়ান গণপতি চক্রবর্তী।
ম্যাজিসিয়ান? তুমি জাদু দেখাও?
দেখাই বই কি!
বলেই শূন্য থেকে হাতরে একটা বল নিয়ে এসে হাত একবার ঝাঁকানি দিতেই সেটা রানীর মাথাওয়ালা বড় একটা রূপোর টাকা হয়ে গেল। আবার হাত ঝাড়তেই মিলিয়ে গেল হাওয়ায়।
এই যা, কোথায় গেল টাকাটা?
কোথায় আবার, তোমার কাছে? লুকিয়ে না রেখে বার করে দাও।
এ মা, আমি কেন রাখতে যাবো তোমার টাকা? আমি কি চোর?
সঙ্গে সঙ্গে গণপতি তার খুব কাছে এসে হরিমতির কানের পিছনে হাত দিয়ে সেই টাকা বার করে নিয়ে এসে বলল,
তাই বুঝি, এটা তবে কি?
আরে
পরের কয়েক বছর ধরে পেশোয়ার, চিত্তর, উজিরিস্তান, কাশ্মীর, বরোদায় ঘুরে বেড়াতে লাগল দ্য গ্রেট বেঙ্গল সার্কাস। হরিমতি চোখের সামনে দেখতে পেল কিভাবে সার্কাসের এক্সট্রা থেকে ইন্টারভেলের ম্যাজিশিয়ানের পথ দিয়ে বেঙ্গল সার্কাসের সেরা খেলোয়াড় হয়ে উঠল গণপতি। পোস্টারে এখন বড় বড় করে লেখা থাকে দ্য গ্রেট গণপতি, আর ঠিক তার নিচেই মিস সুশীলার নাম। সুশীলার নাম এককালে সবার উপরে থাকত, এখন এক ধাপ নিচে নেমে যাওয়ায় সে বেজায় অসন্তুষ্ট হলেও মুখে কিছু বলতে পারে না। পাবলিক ডিমান্ড বলে কথা, গণপতির আবদারেই এখন হিঙ্গনবালার জন্য 7 মিনিটের ব্যালেন্সিং অ্যাক্টও রাখা হয়েছে। সুশীলা মনে মনে গজগজ করে আর বলে,
সার্কাসের এক নাগর ধরেছে কিনা, তাই এত গুমর ওই মেয়েটার। কালো নাগর ভাগলে পরদিনই ওই কেলে মাগিকে মুখে নুড়ো জেলে বিদায় করব, তখন খাবে গতর বেঁচে।
আর তাই মনে প্রাণে গণপতিকে আঁকড়ে ধরেছে হরিমতি। সে জানে এই মানুষটি তার অগতির গতি। প্রতিরাতে আধো ঘুমে প্রেতের মতো নিঃশব্দে গণপতি উপস্থিত হয় তার বিছানায়। ক্ষিপ্র হাতে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো খুলে নিতে থাকে হরিমতির এক একটা পোশাক, কেউ টের টিপায় না। সব শেষ হয়ে গেলে বিছানা ভরা ঘাম, প্রেম আর অনুতাপের মধ্যে ডুবে যেতে যেতে হরিমতি বুঝতে পারে ঘর থেকে জাদুকর অদৃশ্য হয়ে গেছে। বহুবার সে গণপতিকে বলেছে তাকে বিয়ে করে নিতে, কিন্তু বিয়ের কথা তুললেই গণপতি কথা ঘুরিয়ে প্রসঙ্গান্তরে চলে যায়। হরিমতির মাঝে মাঝে মনে হয়তো কুমুদিনী মৃন্ময়ীরাও গণপতির অঙ্ক শয়ন করে, তাই গণপতি যখন সার্কাসের শোয়ের বাইরে নিজের মতো ম্যাজিকের খেলা দেখাবে ভাবল, তখন মেয়েদের মধ্যে একমাত্র হরিমতি তার সঙ্গে চলে এসেছে। পুরুষ মানুষকে তার বিশ্বাস নেই, কবে কিসে মন মজে যায়।
আমার সব বন্যাস হয়ে গেল মা ঠাকুরান, সবই আমার পোড়া কপালের দোষ। শুনছি খুন এক সাহেব মরেছে, আর তেনাকে নাকি পুলিশ ধরেছে খুনি হিসেবে। সবাই বলছে ওকে নাকি ফাঁসি দেবে, কিন্তু আমি তো 3 বছর ধরে ওনাকে চিনি। বললে বিশ্বাস করবেন না, খুব ভীতু, একটি মশাও মারতে পারেন না।
আসলে ওকে জড়িয়েই পরপর 2 অস্বাভাবিক মৃত্যু কিনা। সেদিন মঞ্চে যা হলো।
মঞ্চে আবার কি হলো? নন্টু বললে ছেলেটাকে তো গুলি করেছে ওই সাহেব, তার বিচার কে করবে? নাকি আমরা নেটিভ বলে আমাদের জানের দাম নেই? রোজ তো দাঁতে গুলি উনি ধরেন, সেদিন নেহাত নন্টুবাবু জোর জার করলেন বলে। তা না হলে আমি আর ভাবতে পারছি না মা ঠাকুরান।
তুমি কেঁদো না গৌরী, কেঁদো না, একটু শান্ত। শোনো, আমার বর খুব বড় ডিটেকটিভ, উনি গণপতিবাবুর বন্ধুও বটে। ওকে বাঁচাতেই তো উনি 7 তাড়াতাড়ি তামাটুলি এসেছেন, উনি থাকতে তোমাদের কোনো অনিষ্ট হবে না, দেখো।
মাখন ঠিক করল রাতে তারিণী ফিরে এলে তাকে সবটা গুছিয়ে বলতে হবে। গণপতিকে দেখে তারিণী বা প্রিয়নাথ দুজনের কেউই প্রথমে চিনতে পারেনি। এ কি চেহারা হয়েছে তার! রাত্রি জাগরণে কোটরাগত চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল, গাল ভর্তি এলোমেলো দাড়ি, রোদে পুড়ে গায়ের রং ঝলসে গিয়েছে। কিন্তু এসবের বাইরেও এক অচেনা বিষাদ জড়িয়ে রয়েছে গণপতিকে। শত বিপদেও যে মানুষকে ভেঙে পড়তে দেখেনি তারিণী, এমনকি জাদু দেখাতে গিয়ে গঙ্গায় ডুবে প্রায় মরে যেতে যেতেও যে গণপতি হাল ছাড়েনি, তার এমন দশা দেখে তারিণীর কান্নাই পেল। চার্চের একটা গুমটি মতো ঘরে গণপতিকে রাখা হয়েছে। ঘরের একদম ওপরে ছোট্ট একটা চৌকো গর্ত দিয়ে যতটুকু আলো বাতাস ঢোকে। ভেতরে পুরিশ আর মূত্র মিশ্রিত দুর্গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসার জোগাড়। এই শীতেও তারিণীর কপাল দিয়ে টপ টপিয়ে ঘাম ঝরতে লাগল।
এই ঘরে একে কে রেখেছে?
যে সেপাইকে দ্বার রক্ষক হিসেবে রাখা হয়েছিল সে লম্বা স্যালিউট মেরে জানাল হারপার সাহেবের সেই রকমই ইচ্ছে। প্রিয়নাথ আর কথা বাড়ালেন না, বললেন বন্দীকে অন্য কোনো ঘরে নিয়ে যেতে, তিনি জেরা করবেন। গণপতিকে পাশেই এক ফাঁকা ঘরে নিয়ে যাওয়া হল, হাতে বেড়ি। সেখান থেকে শেকল নেমে এসেছে পায়ের বেড়ি অবধি। চলতে ফিরতে ঝনঝন শব্দ হচ্ছে। গণপতি কল দেওয়া পুতুলের মতো অন্য ঘরে গিয়ে বলে দেওয়া চেয়ারে বসে মাটির দিকে তাকিয়ে রইল। প্রিয়নাথ গার্ডকে বাইরে গিয়ে দাঁড়াতে বললেন,
এই তুমি বাইরে যাও তো।
সে বেরোতেই শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন,
কেমন আছো গণপতি?
গণপতি অনেকক্ষণ কোনো উত্তর দিল না, আবছা চোখে মাটির দিকে তাকিয়েই রইল। তারপর মুখের ভাব অপরিবর্তিত রেখে জবাব দিল,
আগে যেমন দেখছেন।
দুশ্চিন্তা করো না, দেখো তোমার বন্ধু তারিণী এসেছে সেই কলকাতা থেকে তোমার সঙ্গে দেখা করতে, আমিও এসেছি। তুমি নিরপরাধ হলে আমরা তোমায় বাঁচাবই, তোমার কোনো ক্ষতি আমরা হতে দেব না।
বন্ধুর এহেন অবস্থা দেখে তারিণী এখনো স্তম্ভিত। চোয়াল শক্ত করে গণপতির মুখের দিকে তাকিয়ে আছে সে চুপচাপ। অতএব কথা চালিয়ে যাওয়ার দায়িত্ব প্রিয়নাথকেই নিতে হচ্ছে, যে বিষয়ে তাকে আর যাই হোক পারদর্শী বলা যায় না।
তুমি জানো কি না জানি না, পুলিশ তোমার নামে লম্বা একটা চার্জশিট বানিয়েছে। যা যা অভিযোগ আছে তাতে তোমার ফাঁসি নিশ্চিত। একটি খুন আর অন্য একটি খুনের ষড়যন্ত্রের মামলা দিয়েছে পুলিশ তোমার উপরে। কিন্তু এসবে ভয় পাওয়ার কিছু নেই, আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, তুমি নির্দোষ, কেউ তোমাকে ফাঁসিয়েছে।
গণপতির মুখ দিয়ে একটা শব্দ বেরিয়ে এলো না। তার সঙ্গে গত কয়েকদিনে যা যা ঘটেছে, তারপর হাজতবাস, ফাঁসি, কোনোটারই ভয় তার মধ্যে আর জীবিত নেই। জীবিত নেই যেন সে নিজেও।
চুপ করে থেকো না গণপতি, তোমার বাঁচার উপায় একটাই, যা জানো সবটা বলো, কিচ্ছু লুকোবে না, মনে করে করে সব বলো।
গণপতি ধীরে ধীরে মাথাটা প্রিয়নাথের দিকে তুলল, তারপর চোখের দিকে চেয়ে বলল,
বলতেই হবে,
না শুনে আমরা এখান থেকে যাচ্ছি না।
কোথা থেকে শুরু করি বলুন তো?
তোমার সঙ্গে ভূপেন দাসের আলাপ থেকে।
তারিণী চমকে উঠল। সে যতদূর ভেবেছিল টেলারের হত্যাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়, ভূপেনের মৃত্যু কাকতালীয় দুর্ঘটনা মাত্র। তাহলে কি প্রিয়নাথ এই দুই মৃত্যুর মধ্যে কোনো যোগ খুঁজে পেয়েছেন যা তারিণী জানে না, বা প্রিয়নাথ জানাতে চাননি?
ভূপেন ওর সঙ্গে আলাপ হয়েছিল অদ্ভুতভাবে, মাস ছয়েক আগের কথা। আমরা তখন প্রফেসর বোসের বেঙ্গল সার্কাসে খেলা দেখাই। বরোদার রাজার আমন্ত্রণে প্রায় সাত দিনের খেলা। বাইরে গেলে প্রফেসর বোসের কড়া নির্দেশ আছে, বাইরের খাবার খাওয়া যাবে না, শরীর খারাপ হলেই সো নষ্ট। আমরা সবাই তাই মানতাম, মানত না ছোটেলা। সার্কাসে আমার সঙ্গী ছিল বিহার প্রদেশের, খেলা দেখা তো খুব ভালো কিন্তু অবাধ। সার্কাসে তাঁবু পড়লে রাতে লুকিয়ে চুরিয়ে কেটে পড়ত, মেয়ে মানুষের দোষ ছিল। একদিন রাতে ঘুমিয়ে আছি, আচমকা সরগোল হচ্ছে, সরগোল ছোটলালের ভেদভূমি উঠেছে রাজার ডাক্তারের, কিন্তু আধ ঘন্টার মধ্যেই সব শেষ। খবর নিয়ে জানা গেল সেদিন সন্ধ্যাবেলাতেও সে নাকি চুপি চুপি বেরিয়েছিল, কি খেয়েছিল কে জানে। পরের দিন আবার রাজার কোন অতিথি আসবেন? বড় সো এদিকে আমি একজন সহকারী ছাড়া কি করে খেলা দেখাবো ভেবে পাচ্ছি না। এমন সময় দেবদূতের মতো ভূপেন এসে হাজির হল।
বলতে থাকো।
পরদিন সকালে আমি স্যার কাছে তাঁবুর বাইরে দাঁড়িয়ে বোসবাবুর সাথে কথা বলছি, এমন সময় ছেঁড়া কোট আর পাতলুন পরা রোগা পানা একটা ছেলে এসে হাজির, জানালো তার নাম ভূপেন দাস, বাঙালি, কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে বড়দা এসে পৌঁছেছে, রাজবাড়ির বাগানে কিছুদিন কাজও করছে, এখন সেখানেও বাকিরা অন্য জাতের লোককে থাকতে দিতে রাজি নয়, তাই সে কাজটিও গেছে। খাওয়া নেই, মাথা গোজার ঠাই নেই, আমাদের মুখে বাংলা কথা শুনে এসেছে, যদি কিছু ভিক্ষা পায়। ভিক্ষা দিতে নারাজ, সার্কাসের কাজ করতে পারবে কিনা জিজ্ঞেস করায় সে ছোড়া হাতে যেন চাঁদ পেল। বোসবাবু আমার দিকে দেখিয়ে বললেন,
এর একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে, আজি যদি পারো তো চাকরি পাকা, নাহলে কালই বের করে দেব।
কেমন ছিল ভূপেন কাজের?
অবশ্যই, ও ছোটলালের চেয়ে 100 গুণে ভালো। তবে একটাই সমস্যা ছিল, ওর সারা প্রশ্ন করে করে মাথা খারাপ করে দিত।
প্রশ্ন মানে কিরকম প্রশ্ন?
সব বিষয়ে ছোড়ার অত্যধিক আগ্রহ। প্রফেসর বোসের কিছু প্যাটর্ন আছেন, কারা তারা, কে কে তার সঙ্গে দেখা করতে আসে, সার্কাসে মেয়েদের ইতিহাস, মানে প্রশ্নের কোনো মাথা চাঁদা নেই।
প্রিয়নাথ তারিণী দুজনেই মন দিয়ে শুনছিল গণপতির কথা। তারা দুজনেই জানে কোন সূত্র পাওয়া গেলে তা গণপতির কথার মধ্যেই পাওয়া সম্ভব। প্রিয়নাথ জিজ্ঞেস করল,
ভূপেনের চরিত্র কেমন ছিল?
চরিত্র ও বলতে পারব না, আমার সঙ্গে যে ধরনের আলোচনা করত তাতে তাকে সচ্চরিত্র বলে মনে হওয়া মুশকিল, কিন্তু ওই সার্কাসের মেয়েদের দিকে কোনোদিন হাত বাড়ায়নি, হতে পারে কেবল ওর মাস ছয়েক হয়েছিল তাই।
তুমি তো তাকে ম্যাজিকের নানা কৌশল শিখিয়েছিলে নাকি? মানুষ যেমনই হোক তোমার অ্যাসিস্ট্যান্ট বলে কথা।
আগে ম্যাজিকের আসল মারপ্যাচ কি কোনো ম্যাজিশিয়ান শেখায়? শুধু সাহায্য করতে যতটুকু শেখাতে হয় আর কি, সেও খুব জটিল কিছু না, নেহাত মামুলি হাত সাবায়।
বন্দুকের গুলি দাঁতে ধরার ম্যাজিক তো শিখিয়েছিলে, তা না হলে সেদিন সে দেখালো কিভাবে?
শিখিয়েছিলাম।
শেষ কবে ভূপেন এই খেলাটা দেখিয়েছিল মঞ্চে? উত্তরটা দাও গণপতি, কি হল, এর আগে কবে ভূপেন এই খেলা দেখিয়েছিল?
দেখায়নি, দেখায়নি।
মানে এমন একটা খেলা সেদিনই প্রথম দেখালো ভূপেন, অমন এক গুরুত্বপূর্ণ দিনে?
সেদিন ও খুব জোর করছিল আমাকে, বলছিল আর আর কোনোদিন কিছু চাইবে না, হাতে পায়ে ধরছিল আমার।
তুমি ওকে দেখাতে দিলে? এটা জেনেও যে এই খেলায় একটা ভুল হলে প্রাণ পর্যন্ত যেতে পারে। চুপ করে বসে থেকো না গণপতি, যত চুপ থাকবে তত বিপদে পড়বে। আচ্ছা বলতো, এই গুলি ধরার খেলাটা কিভাবে দেখানো হয়, মানে তুপটা কোথায়?
এই প্রথম তারিণীর দিকে তাকালো গণপতি, বলল,
একজন সত্যিকারের জাদুকর কোনোদিন তার জাদুর রহস্য বলে দেয় না।
এরকম পরিস্থিতিতেও?
যে কোনো পরিস্থিতিতে।
তবে শোনো গণপতি, তুমি জানো কিনা আমি জানি না, তুমি যাকে ভূপেন কিংবা নন্তু নামে চেনো তার আসল নাম অজিত বটব্যাল। সে ইংরেজ সরকারের নামজাদা গুপ্তচর। আমি নিশ্চিত তার কাছে তামাটুলির উগ্রপন্থীদের কার্যকলাপ নিয়ে বেশ কিছু তথ্য ছিল। হয়তো সে সময় পেলে টেলরকে কিছু জানাত, কিন্তু তার আগেই প্রায় একই সঙ্গে দুজনেরই অদ্ভুতভাবে মৃত্যু ঘটে গেল। এটা কাকতালীয়? আমি বিশ্বাস করি না। আমি 100% নিশ্চিতের পেছনে উগ্রপন্থী দলগুলোর হাত আছে। যেটা আমি নিশ্চিত নই তা হল তুমি তাদের সঙ্গে জড়িত কিনা। আমি আজকের রাত্রিটুকু তোমাকে সময় দিচ্ছি, ভালো করে ভাবো। আমি কাল শেষবারের মতো আসব, আর যদি সত্যি তোমার সঙ্গে এই সো কল্ড স্বাধীনতা সংগ্রামীদের যোগ থাকে, তবে এই প্রিয়নাথ মুখুজ্জে নিজের হাতে তোমার গলায় ফাঁসির দড়ি পরাতে দুবার ভাববে না। After all, I am one of the most obedient servants of Her Majesty.
তারিণী এক অজানা আশঙ্কায় শিউরে উঠল। বাইরে বেরিয়ে তারিণীকে বেশ গম্ভীর দেখে প্রিয়নাথ জিজ্ঞেস করলেন,
তোমার আবার কি হল?
আগে ছোট মুখে বড় কথা দোষ নেবেন না, তবে আপনিও জানেন আমিও জানি গণপতি এই কাজ করতে পারে না।
তুমি নিশ্চিত?
হ্যাঁ, কেন, আপনার সন্দেহ আছে?
বিকেল থেকে আকাশ বেশ মেঘলা করেছে, সূর্য না ডুবলেও সন্ধ্যা নামবে খুব দ্রুত। উত্তর থেকে সনসনি একটা বাতাস বয়ে যাচ্ছে থেকে থেকে, আর তারই সঙ্গে অচেনা একটা বুনো ফুলের গন্ধ ভেসে আসছে নাকে। একবার করে মিলিয়ে যাচ্ছে, আবার ফিরে ফিরে জানান দিচ্ছে। প্রিয়নাথ তারিণীর কাঁধে হাত রাখলেন, এ হাত অভিভাবকের হাত। একটু আগে যে প্রিয়নাথকে দেখে রীতিমতো ভয়ই পেয়ে গিয়েছিল তারিণী, সে যেন অন্য কোনো মানুষ, দুরাগত কেউ। পথের পাশেই পাথরের একটা চ্যাটালো চাঁই, পিছনে কাঁটা বন। প্রিয়নাথ সস্নেহে তারিণীকে নিয়ে সেই পাথরে গিয়ে বসলেন।
তোমাকে তামাটুলিতে নিয়ে আসার বিশেষ কিছু কারণ আছে, আগে সবটা বলিনি, এখন বলা প্রয়োজন। এই গোটা কেসটা যতটা সরল ভাবছ ততটা নয়। এর সঙ্গে আমাদের মহামান্য ইংরেজ সরকারের ভবিষ্যৎ আষ্টে পৃষ্ঠে জড়িত। তামাটুলি আর তার আশেপাশের গোটা এলাকা বিপ্লবীদের ঘাঁটি হয়েছে। তাদের অনেকে সরাসরি জাতীয় কংগ্রেসের সঙ্গে যোগাযোগও রাখছে। কংগ্রেস সরাসরি এতে মদত না দিলেও পরোক্ষ উস্কানি যে নেই তা বলা যায় না। ব্রিটিশ পুলিশ বাহিনীর প্রতিটি ভুল, প্রত্যেকটা ব্যর্থতাকে বড় করে দেখিয়ে তা ব্রিটিশ পার্লামেন্টে পাঠানোর মতো কিছু অভিজাত মানুষও আছেন। সেখানে প্রধানমন্ত্রী সলিসবারির শত্রু কিন্তু কম নেই। কিছু হলেই তারা মহারানী ভিক্টোরিয়ার কানে দেবে যে এই কলোনি আমরা চালাতে পারছি না, ভারত থেকে রেভিনিউ যায় সবচেয়ে বেশি, বুঝেছ? তাই মহারানীও এদেশের ব্যাপারে স্পর্শকাতর। সেখানে যদি জানা যায় আমাদের একজন স্পাই আর এক সুপারিনটেন্ডেন্ট একই রাতে খুন হয়েছেন, তবে প্রধানমন্ত্রীর উপরে যে চাপ নেমে আসবে তাতে তিনি আমাদের চাকরি খেয়ে নেবেন, এটুকু নিশ্চিত। বিপ্লবীরাও নতুন উদ্যমে আক্রমণ শানাবে। যদিও ভালো খবর একটাই, যে এখনো এই ব্যাপারটা আমরা চেপে রাখতে পেরেছি।
সেসব আমি বুঝি না দারোগাবাবু, কিন্তু গণপতির ব্যাপারে আপনি এত নিশ্চিত কিভাবে?
প্রিয়নাথের হাতে একটা চামড়ার ব্যাগ ছিল, শিকলি আটা। সেটায় দুবার চাপড় মেরে প্রিয়নাথ বললেন,
এতে কি আছে জানো? চার্জশিট। এই হারপর ছোড়ার বয়স কম, কিন্তু কাজ শিখেছে ভালোই। গণপতির বিরুদ্ধে প্রায় ওয়াটার টাইট চার্জ লাগিয়েছে, কেটে বেরোনো খুব মুশকিল।
একটু খোলসা করে বলা যায় কি?
গণপতির দলের বিভিন্ন জনের জেরা থেকে জানা যাচ্ছে এখানে আসার পর থেকেই অজিত থুড়ি ভূপেনের আচার আচরণে কিছু পরিবর্তন আসে। আগে সে গণপতির তাঁবুতে যেত না বা গণপতির সঙ্গে যথেষ্ট সম্ভ্রম নিয়েই কথা বলত। এখানে আসার পর থেকেই আচমকা সে গণপতির সঙ্গে ইয়ারদোস্তের মতো মিশতে থাকে, এমনকি রসালো ঠাট্টাও চলত নাকি। দলের কেউ কেউ আপত্তি জানানো এসে বলেছিল, গণা আমায় কিচ্ছু বলবে না। দলের এক খেলোয়াড় নাম বিপিন একদিন গণপতির তাঁবুর পাশ দিয়ে যাওয়ার সময় দুজনের তীব্র বাদানুবাদও শুনতে পায়। তাঁবু থেকে বেরোনোর সময় ভূপেন নাকি জোর গলায় বলেছিল,
চাকর চিরকাল চাকরই থাকে, মালিক হবার সুযোগ থাকলেও হয় না।
শো যেদিন হবে সেদিন সকাল থেকেই গণপতি নাকি কিছুটা অস্থির ছিল। জমিদারের পাইক জানিয়েছে টেইলার সাহেব কখন আসবেন, সেটা একাধিকবার তাকে জিজ্ঞেস করেছে। আর যেটা সবচেয়ে গোলমেলে ব্যাপার, শো শুরু ঠিক আগে গণপতি আধ ঘন্টার জন্য বেপাত্তা হয়ে যায়।
কি বলছেন?
খোঁজ নিয়েই বলছি, সে আসছে না দেখে হিঙ্গনবালা খেলা শুরু করে দেয়। খেলার একেবারে শেষের দিকে কোনো মতে হাঁপাতে হাঁপাতে সে এসে ঢোকে। ভূপেন ব্যাকস্টেজে ছিল, সে গণপতির দিকে তাকায়। গণপতিকে রাগের মাথায় এও বলতে শোনা যায় যে
আজকেই তোর শেষ দিন।
এদিকে তখন হিঙ্গনবালার খেলা শেষ, তাই গণপতি স্টেজে উঠতে বাধ্য হয়। তারপরের ঘটনা তো তুমি জানোই।
কিন্তু গণপতি কোথায় গেছিল সেটা জানা গেল
না, সরাসরি জানা যায়নি। তবে সে বেরিয়েছিল 6টার পরে, 6:30টার আগে, ফিরেছে 6:30 থেকে 7টার মধ্যে। সময়টা খেয়াল করো, যখন টেইলার সাহেবের বাংলোর সামনের সেই সেপাই টপ হ্যাট আর মুখোশ পরা তাল ঢেঙা সাহেবকে দেখেছিল।
যে সাহেব ঢুকে আর বেরোননি, কিন্তু গণপতিকে তো তাল ঢেঙা বলা যায় না কিছুতেই, ও তো আমার চেয়েও খাটো।
এইখানেই তো আসল টুইস্ট। গতকাল ঝিন্নি নদীর ধারে একটা পুঁটলিতে 3টে অদ্ভুত জিনিস পাওয়া যায়। টেক আ ওয়াইল্ড গেস জিনিসগুলো কি?
একটা টপ হ্যাট, একটা মুখোশ আর
আর একটা অত্যন্ত হাই হিল জুতো পুরুষদের।
তার মানে আপনি বলতে চাইছেন?
আমি কিছুই বলতে চাইছি না। চার্জশিটে দাবি করা হয়েছে গণপতি নিজে সাহেব সেজে টেলারকে খুন করে অজ্ঞাত উপায়ে বেরিয়ে মুখোশ ইত্যাদি নদীর ধারে রেখে ম্যাজিক দেখাতে যায়। নন্তু হয়তো কিছু জানতে পারে বা আন্দাজ করে, তাই গণপতি ওকে হুমকি দেয় আর কায়দা করে আর্থার সাহেবের হাত দিয়ে নন্দুকে খুন করায়।
দারোগাবাবু, আমি ভূত মানি না, তাই ভরের কথাটা বাদিয়ে দিচ্ছি, কিন্তু প্রত্যক্ষদর্শীরা যা বলছেন সেখান থেকে দুটো ব্যাপার পরিষ্কার। এক, প্রতিদিন গণপতি গুলি ধরার খেলা দেখায়, কিন্তু সেদিন নন্তু মানে ভূপেন সে দেখিয়েছিল, এবং সেটা গণপতির কথায় নয়, স্বেচ্ছায়, বলতে পারেন এক প্রকার জোর করে। তার প্রাণহানির বিন্দুমাত্র শঙ্কা থাকলে কি সে এটা করত? আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন, গণপতি তাকে হুমকি দিল, আজই তার শেষ দিন, তার পরেও নন্তু এই খেলা দেখালো, এটা কেমন বেমানান লাগছে না? দারোগাবাবু, আমি নিশ্চিত সে জানত তার কিছু হবে না, যে যাই বলুক। আর এখানেই আসে দ্বিতীয় প্রশ্ন, যিনি গুলিটা করলেন সেই আর্থার স্মিথকে কিন্তু ডেকে নিয়েছিল নন্তুই, আবারও স্বেচ্ছায়, এবার তাকেই কেন, কেন অন্য কেউ নন? সে কি আগে থেকে স্মিথকে চিনত? অনেক প্রশ্নের উত্তর খোঁজা বাকি এখনো, অনেক কিছুই আমাদের অজানা। আচ্ছা, আর্থার সাহেবকে জেরা করা হয়েছে?
ও বাবা, তাকে জেরা করা অসম্ভব, তিনি কে জানো? রানীর কোন এক দূর সম্পর্কের ভাই, মানুষ হিসেবে শুনেছি দিল খোলা, কিন্তু জেরা করতে গেলে তো চটে যাবেনই, সেটা কেউ চাইছে না। আর তাছাড়া এমনিতেই এই ঘটনায় তিনি খুব আপসেট।
যাই হোক, আজ সন্ধে পেরিয়ে গেছে, কাল এভিডেন্স রুমে গিয়ে সব প্রমাণ দেখা যাবে। আমি শুধু চার্জশিটে যা আছে সেটা তোমায় বললাম, এখন চলো ফিরে যাই, বৌমার খোকা হয়তো তোমাকে ছাড়া উতলা হয়ে উঠেছে।
দুজনেই জমিদার বাড়ির দিকে পা বাড়াল, পথে কেউ আর একটা কথাও বলল না। ঘরে ফিরতেই মাখন হিঙ্গনবালার দুর্দশার ফিরিস্তি নিয়ে বসল।
দেখুন না, যদি গণপতিবাবুকে ছাড়িয়ে নিয়ে আসতে পারেন, একবার দারোগাবুকে বলে দেখলে হয় না, উনি তো আপনার কথা খুব মানেন।
তারিণী উত্তর দিচ্ছিল না, কিন্তু সেও মনে মনে হিসেব মেলানোর চেষ্টা করছিল।
গণপতি যদি নির্দোষ হয় তাহলে তার বিরুদ্ধে চার্জশিটে একের পর এক যে প্রমাণ রয়েছে সেটাই বা অস্বীকার করা যায় কি করে? আমি নিশ্চিত সে সত্য গোপন করছে, কিন্তু কেন, কাউকে আড়াল করতে, কাকে? তবে কি পুলিশের ধারণাই ঠিক? গোপনে গণপতি কি বিপ্লবীদের সঙ্গে সর করছে?
এসব ভেবে ভেবে মাথা গরম হয়ে গেল তার। রাতে কিছুতেই ঘুম আসছিল না তারিণীর। বিছানা থেকে উঠে পড়ল সে। মাখন আর খোকা অঘরে ঘুমোচ্ছে। তারিণী উঠে জানলার ধারে গিয়ে দাঁড়াল। কার্তিক মাসের এই পাথুরে ঠান্ডাতেও তার গরম লাগছে। জানলার একটা পাল্লা খুলে সে তাকিয়ে রইল বাইরের অন্ধকারের দিকে। তামাটুলির বিরাট পাহাড়গুলো আবছা জ্যোৎস্নায় যেন সমুদ্রের ঢেউ এর মতো ঘিরে রয়েছে মাঝের এই সমতল অংশটুকুকে। বাঁদিকে বিস্তীর্ণ বনভূমি, তাকে পিছনে রেখেই তৈরি হচ্ছে পুলিশের নতুন সদর দপ্তর। বেঁচে থাকলে টেলার সাহেবই হয়তো এর উদ্বোধন করতেন। পাশেই ছোট্ট পাঠশালা। তারিণী শুনেছে এটিকে নাকি সরিয়ে সাঁওতাল গ্রামের দিকে নিয়ে যাওয়া হবে। উল্টো দিকেই খানিক দূরে বিরাট দৈত্যের মতো মাথা উঁচিয়ে রয়েছে গথিক চার্চখানি। এরই এক ইঁদো ঘরে বন্দি গণপতি। চার্চের প্রায় গায়েই ছোট হাসপাতাল আর এলা ম্যাডামের হোম। তারিণী যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে গোটা তামাটুলি এক বিরাট সিলুয়েটের মতো দেখাচ্ছে। স্তূপ স্তূপ অন্ধকার যেন চাঁই বেঁধে রয়েছে এদিক ওদিক। প্রথম যখন আলোটা দেখতে পেল তারিণী, ভাবল চোখের ভুল। স্থির তাকিয়ে রইল জমাট আধারের দিকে। খানিক বাদেই আবার একটা আলো পাঠশালার পাশ থেকে ঝিঁকিয়ে উঠেই বন্ধ হয়ে গেল। যদি এটা সংকেত হয় তবে নিশ্চিতের বিপরীত সংকেত আসবে। তারিণী ঠিক উল্টো দিকে তাকাল। বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। চার্চের দিক থেকে একটা আলোর রশ্মি দপ করে জ্বলেই বন্ধ হয়ে গেল। তারপর আবার কেউ যেন ঢাকা লণ্ঠনের ঢাকা খুলছে আর বন্ধ করছে। তারপরেও প্রায় আধ ঘন্টা অপেক্ষা করল তারিণী। ফ্যাকাশে চাঁদ ডুবে গিয়ে চারিদিকে প্রগাঢ় তমসায় কিছু ঠাউর করা মুশকিল। এদিকে ঘুমিয়ে চোখ জড়িয়ে আসছে। জানলা বন্ধ করে তারিণী বিছানায় ফিরে গেল। পরদিন উঠতে বেশ দেরি হল তার। মাখন এসে জানালো প্রিয়নাথ তাকে খুঁজছেন। কোনো মতে তৈরি হয়ে মুখে দুটো গুঁজে বেরোতে বেরোতেই তারিণী দেখল সূর্য প্রায় মধ্য গগনে। প্রিয়নাথের মুখ গম্ভীর, থমথমে।
কাল রাতে কিছু টের পেয়েছিলে?
তারিণী অবাক। কিসের কথা বলছেন প্রিয়নাথ?
অবশ্য এত দূর থেকে টের না পাওয়ারই কথা। ভোর রাতে চার্চে আগুন লেগেছিল।
কি বলছেন, আবার আগুন? তারপর?
চার্চের পেছন দিকে যে ঘরটাতে গণপতিকে রাখা হয়েছে ঠিক তার পাশের ঘরেই আগুন লেগেছিল। সত্যি বলতে গণপতি প্রথম ধোঁয়ার গন্ধ পায়, সে চিৎকার করে দরজা ধাক্কাতে থাকে। ভাগ্য ভালো গণপতির দরজার সামনে যে সিপাহীটা ঘুমোয় তার ঘুম পাতলা, সেই সবাইকে ডেকে আগুন নেভায়। কিন্তু ঘরে আর কিছুই অবশিষ্ট নেই, সব ছাই হয়ে গেছে।
কি ছিল সেই ঘরে?
গুরুত্বপূর্ণ কিছু না, গুদাম ঘর জাতীয় ঘর।
আগুন কিভাবে লাগলো বোঝা গেছে?
একটা আন্দাজ করা যাচ্ছে, একেবারে আধুনিক জিনিস। বোতলে দাহ্য পদার্থ ভরে মুখে পোলতে লাগিয়ে আগুন ধরিয়ে উপরের ফুটো দিয়ে ঘরে ছুঁড়ে মারা হয়েছে। সারা ঘরে কাঁচের টুকরো টাকরা পাওয়া গেছে।
সে কি এমন জিনিসের কথা তো আগে শুনিনি।
না শোনারই কথা, এই জিনিসের ব্যাপারে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট সদ্য জেনেছে। ইটালিতে নাকি বিপ্লবের সময় বিদ্রোহীরা এই বোতল বোমা ব্যবহার করে। সশস্ত্র বিপ্লবীদের খুব প্রিয় এই অস্ত্র। খরচা কম, ক্ষতিও বেশি। সে জিনিস যে আমাদের দেশেও ঢুকে পড়েছে তা জানা ছিল না।
বুঝলাম। কিন্তু চার্চে বোমা মেরে বিপ্লবীদের কি লাভ?
এক হতে পারে প্যানিক তৈরি, কিন্তু আমার তা মনে হয় না। আমার ধারণা বিপ্লবীদের কাছে নির্দিষ্ট খবর ছিল, অকারণে তারা এই কাজ করেনি।
কিন্তু আপনি তো বললেন দারোগাবু ঘরটায় গুরুত্বপূর্ণ কিছু ছিল না। সেই ঘরে?
সেই ঘর গুরুত্বপূর্ণ না,
গুরুত্ব ঠিক তার পাশের ঘরের, যে ঘরে গণপতিকে রাখা হয়েছিল, বুঝলে?
এক ভয়ানক কুৎসিত সম্ভাবনার কথা ভাবতেই তারিণী শিউরে উঠল। বাইরে থেকে দুটো ঘরের তফাত করা মুশকিল। দুটোরই মাথায় একটা করে ঘুলঘুলি, রাতের অন্ধকারে ভুল হওয়াই স্বাভাবিক।
যদি গণপতি বিপ্লবীদের কার্যকলাপ নিয়ে কিছু জেনে থাকে, তবে গতকাল আমি যাবার পর তাদের সন্দেহ হতেই পারে যে সে পুলিশকে কিছু জানিয়ে দিয়েছে, আর ওরা শত্রু শেষ রাখে না। আমি এখন 100% নিশ্চিত এর পেছনে স্বদেশীদের হাত আছে।
গণপতি কোথায়?
আপাতত চার্চের ভেতরের দিকে একটা ঘরে ডাবল প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে, কিন্তু যা বুঝছি ওকে আর বেশি দিন এখানে রাখা নিরাপদ নয়। রিপোর্ট করতেই হবে। আমি জিরোনিয়ার সঙ্গে আজই কথা বলবো, কিন্তু সমস্যা হলো একবার রিপোর্ট করলে ব্যাপারটা আমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে। তবে যা পরিস্থিতি দেখছি সেটাই হয়তো ভালো হবে। এখানে তো ডেডলক অবস্থা, তুমি কিছু বুঝতে পারলে?
আপনি আমাকে 3টে দিন সময় দেবেন, আর কয়েকজন লোকের সঙ্গে কথা বলার অনুমতি দিতে হবে। দরকার হলে আপনার সামনেই কথাবার্তা হবে। তারপরেও আমি কোনো রাস্তা খুঁজে না পেলে আপনি যা চাইবেন করবেন।
3 দিন এমনিতেই লাগবে, কিন্তু তারপর আর এক মুহূর্ত না। আবার বলছি, গণপতি বিপ্লবীদের বাঁচাতেই পারে, কিন্তু তাহলে ওকে মরতে হবে, আমাদের কিচ্ছু করার থাকবে না।
তারিণী পকেট থেকে একটা কাগজ বার করে প্রিয়নাথের হাতে দিল।
এটা কি?
এটা ওই যাদের সঙ্গে কথা বলবো তাদের নাম। আমি কালই দিতাম, কিন্তু সাহস করে উঠতে পারিনি।
বেশ,
আরেকটা কথা, কাল রাতে আমারও এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, শুনুন তবে। দুজনে হাঁটতে হাঁটতে পুলিশ স্টেশনের সামনে আসার পর তারিণী দেখল হারপার সাহেব উত্তেজিত ভাবে নেটিভ ভাষায় এক সিপাহীকে বকাবকি করছেন। আর সে বেচারিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রিয়নাথদের দেখে সাহেবের গালি বর্ষণ বন্ধ হল। প্রিয়নাথ জিজ্ঞেস করলেন,
কি হয়েছে সাহেব?
জানা গেল টেলার সাহেবের রক্তমাখা পোশাক থানার এভিডেন্স রুমে ছিল, কিন্তু এই ঘর পাহারা দেয় যে দেহাতি সিপাই তার বড় ভূতের ভয়। রাতের বেলা নাকি ওই ঘর থেকে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। একদিন রাতে থানার আশেপাশে সে কোট পরা অচেনা এক সাহেবের ভূতও দেখেছে। বাধ্য হয়ে সিপাহীটি চার্চের ফাদারকে বলেছিল এই জামা কাপড়ে একটু হোলি ওয়াটার ছিটিয়ে দিতে। ফাদার রাজিও হয়েছিলেন। গতকাল সন্ধ্যায় যখন থানায় কেউ ছিল না, সেই পুঁটলি নিয়ে সিপাহীটি চুপি চুপি চার্চে গেছিল। ফাদার চার্চে ছিলেন না, অগত্যা সে গণপতির ঘরের সামনে পাহারারত সিপাইকে বলে পুঁটুলিটি চার্চের গুদাম ঘরে রেখে এসেছিল। ভেবেছিল অন্য কেউ টের পাওয়ার আগে আজকেই গিয়ে জল ছিটিয়ে নিয়ে আসবে, কিন্তু তার আগেই আগুন ধরে সব পুড়ে ছাই হয়ে গেছে।
সে কি এভিডেন্স বলতে তাহলে আর কিছু নেই?
আছে আছে, সেই বই, সিংহ, কার্পেট, মুখোশ আর ছোড়া।
মুখোশ আর ছোড়াটা দেখা যায়?
সার্টেনলি।
পুরু লোহার বিরাট ভল্ট খুলে সাদা কাপড়ে মোড়া একটা পুটুলি বার করে নিয়ে এলেন হারপার। খুলতেই যেটা চোখে পড়ল তা হল কাগজের মন্ড দিয়ে তৈরি হাসি হাসি একটা গাল ফোলা মুখোশ, উজ্জ্বল হলুদ আর কালোতে মেশানো, চোখ নাকের জায়গায় ছেঁদা করা, চেহারায় চৈনিক ভাব স্পষ্ট। তবে অন্য মুখোশের মতো শুধু মুখের সামনেটার জন্য না, এই মুখোশ গলা অবধি গোটা মাথাটাই ঢেকে ফেলে।
এই জিনিস আগে দেখেছেন কখনো?
কাপড়ের মোড়ক সরিয়ে জিজ্ঞেস করলেন হারপার। প্রিয়নাথ বললেন,
আরে এ তো পেপার ম্যাশে, কাগজের মন্ড আর আঠা দিয়ে বানিয়ে তাতে রং করে তৈরি, কলকাতার চীনা সার্কাসে খুব দেখা যায়।
তারিণী হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছিল মুখোশটা, ভিতরে উঁকি মেরে বলল,
এদিকে দেখুন দারোগা বাবু।
ভিতরে তুলি দিয়ে কালো চীনা অক্ষরে কি সব যেন লেখা। হারপার বললেন,
আপনি ঠিকই বলেছেন, এই জিনিস চীন থেকেই এসেছে।
হ্যাঁ, আর টেলার সাহেব বলেই তারিণী কেমন একটা চুপ মেরে গেল। প্রিয়নাথ দেখলেন
তারিণী হাঁ করে সেই ছোড়ার দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে যে বিস্ময় প্রকাশ পাচ্ছে তা অচেনা বস্তু দেখার বিস্ময় না, বরং আকস্মিকভাবে কোনো বস্তুকে চিনে ফেলার বিষয়। প্রিয়নাথের মনে পড়ল, খুব ছোটবেলায় একবার নদীয়ার রাস্তায় তিনি হাতি দেখেছিলেন। প্রাণীটির বিরাট আকারের চেয়েও এই প্রাণী যে বইয়ের পাতার বাইরে অবস্থান করতে পারে সে চিন্তাই তাঁর কাছে অবিশ্বাস্য বলে মনে হয়েছিল। তারিণীর চোখে মুখে অবিকল সেই ভাব।
কি বলবে তারিণী?
এ তো গুস্তাভ ফিলিক্স।
মানে একটু বুঝিয়ে বলো।
আশু মুখুজ্জে, জয় হোক, তার বাড়িতে ছোড়াছুরির এক বিশ্বকোষ রয়েছে, তাতে ফিলিক্স সাহেবের নাম পড়ি। জামান সবচেয়ে পুরনো ছোড়াছুরির কারবারি। এককালে তার ওসিক নাইফের বাজারে বিরাট কদর ছিল। তিনি মারা যাবার পর 100 বছর ধরে তার আর ওসিক নাইফ বানায় না। আমি এর নামই শুনেছি, ছবি দেখেছি, এই সামনেই প্রথম দেখলাম।
প্রায় এক নিঃশ্বাসে বলে গেল তারিণী। দুই দিকের ধারালো ছোড়ার অর্ধেকের বেশি কালচে রক্তমাখা। তারিণী বাঁটের দিকে দেখিয়ে বলল,
এই বাঁটটা ভালো করে দেখুন, কিসে তৈরি জানেন?
প্রিয়নাথ ঝুঁকে পড়ে দেখতে লাগলেন। দেখা দেখি হাড় পরো,
চকচকে বাদামি রঙের গালার মতো কিছু একটা, তার মধ্যে আবার সোনালি ছিটছিট। এটি বেশ মজবুত মনে হচ্ছে, ফলে গালা তো নয়। এটা কি?
এটাকেই বলে ওসিক। উত্তরের সেই আলাস্কায় এস্কিমো নামের এক জাতি থাকে, তারা যে সিন্ধু ঘটক শিকার করে তার লিঙ্গের হাড় থেকে এই বাঁট বানায়। ফিলিক্স সাহেবই প্রথম সলেনজেনে নিজের কারখানায় ওসিকের বাঁটের ছুরি বানানো শুরু করেন, এখন আর বানানো হয় না। এই দেখুন, ছুরির ফলায় এই উল্টানো বাটির মতো অদ্ভুত চিহ্ন। আমার ধারণা যদি সঠিক হয়, এই ছোরা ফিলিক্স সাহেবের নিজের হাতে ঢালাই করা। বলাই বাহুল্য, অত্যন্ত দুষ্প্রাপ্য।
সেই ছুরি তামাটুলিতে এলো কিভাবে?
হারপর প্রশ্ন করতেই প্রিয়নাথ একটা কেঠো হাসি হেসে বললেন,
বুঝতে পারছেন না সাহেব, এই ছুরি ওই বোতল বোমা সবই বিদেশ থেকে আসা প্রযুক্তি আর অস্ত্র। আমরা যেটা সন্দেহ করছিলাম, মানে এখানে লুকিয়ে থাকা বিপ্লবীদের পিছনে জার্মানি, ইটালি কিংবা চীনের মদত আছে। যত দিন যাচ্ছে সে সন্দেহ আমার আরো দৃঢ় হচ্ছে। আমি একটা বিরাট আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি। ব্যাপারটা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক গভীর, অনেক জটিল। কাউকে সন্দেহর আওতার বাইরে রাখা যাবে না, কাউকে না।
সন্দেহ সবার ওপর, কিন্তু আসল অপরাধী কি ধরা পড়বে? তারিণী চরণ কি ভাবছে? সব উত্তরের সাথে পরের সপ্তাহে আসব আমি, কৌশিক মজুমদারের লেখা গোধূলি সন্ধির দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।